আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকে সপ্তম পর্বে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন, একজন সম্মানিত গেস্ট। তিনি হচ্ছেন মুফতি হারুন ইসহাক চৌধুরী। কেমন আছেন শেখ?
জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছেন।
আলহামদুলিল্লাহ।
আপনাকে ধন্যবাদ আজকের এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের জন্য। বিশেষ করে যে বিষয়টি নিয়ে আপনার এই করছেন, এটা তো একটা খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, জাতিকে সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়া উচিত। এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের জন্য।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো পরিচয় পর্ব শুরু করে দিই। সেটা হচ্ছে, আমি বরাবরের মতো হোস্ট হিসেবে তানভীর আছি, আমার সাথে কো হোস্ট হিসেবে আছে আশিক, এবং মাহবুব ভাই বরাবরের মতোই আছেন। আমাদের আজকের যে টপিক, সেটা আসলে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যদি আমরা বলি মাইলস্টোন বা বেঞ্চমার্ক হিসেবে যদি বলি, যে ইতিহাসকে সংজ্ঞায়িত করে এরকম একটা টপিক, সেটা হচ্ছে 5 মে।
জি
তো এই 5 মের ব্যাপারে আমরা এভাবে বলে থাকি যে আসলে 5 মে বাংলাদেশ 5 মের আগের অবস্থায় কখনো ফিরে যাবে না। এটা এমন একটা ঘটনা
জি
যে বাংলাদেশের পুরো কালচারাল একটা, যদি বলি গতিপথ বা রাজনৈতিক যে একটা আবহ, সবকিছুর পিছনে যে একটা চেঞ্জ আমরা দেখছি এখন, এটার পিছনে 5 মে একটা বিশাল ভূমিকা রাখে, রাইট? আই থিঙ্ক আমরা
জি
সবাই জিনিসটা, যারা বাংলাদেশে 5 মে সময় যারা ছিলাম, তারা এই চেঞ্জটা সবাই আমরা
জি
ফিল করি। এখন এই
জি
5 মেকে নিয়ে আমাদের একটা, আমাদের মুসলিমদের এটা একটা ইসলাম ইসলামের সাথে খুব, মানে কি বলবো, স্মৃতিবিজড়িত জড়িত বা একটা আন্দোলন বলা যায়, যে কারণ
জি জি
প্রত্যেকটা মুসলিম ইসলামের সাথে ফিল করি জিনিসটা, 5 মের এই বিষয়টা।
জি
এখন এই 5 মের বিষয়ে আসলে এটা আরো অনেক বেশি আমাদের জন্য কষ্টকর একটা বিষয়, কারণ এখানে আমাদের অনেক ভাই সেদিন শহীদ হয়েছিলেন সেই সেই
জি
রাতে। এবং এই আন্দোলনের ব্যাপারে আমরা যদি, আমাদের বাংলাদেশে আমরা যদি ভেবে চিন্তা করি যে বাংলাদেশে অনেক আন্দোলন হয়, ভ্যাট বিরোধী আন্দোলন হয়, কোটা বিরোধী আন্দোলন হয়। তো আজকে একটা ভাই একটা সুন্দর কথা বলছিলেন যে বাংলাদেশে যেটুকু আন্দোলন হয় সবগুলো স্বার্থভিত্তিক, পেটের
জি
দায়, কিছুটা একটা পেটের দায় থাকে, কেউ কোটার ভাগ চায়, কেউ স্বার্থের ভাগ চায়, যেগুলো অন্যায্য না, ন্যায্যতা আছে সেগুলোর মধ্যে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের অ্যাটলিস্ট যখন আমরা মনে করতে পারি যে 5 মে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটার মধ্যে কোনো পেটের দায় বলে কিছু ছিল না। সিম্পলি সাধারণ মানুষ, আলেমরা একটাই জিনিস, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছিল, গালি দেওয়া হচ্ছিল, এখানে কিন্তু কারো পেটের টান পড়তেছিল না, বাট এই জিনিসটার প্রতিবাদে মানুষজন রাস্তায় নামছিল, রাইট? তো এইটা
জি
অন্য যে
তানভীর
কোনো
ভাই, এখানে
আন্দোলন থেকে,
5ই মে তে অনেকের চেহারা বের হয়ে গেছিল। তখন তো আমি ভার্সিটিতে হলে ছিলাম না, তো ছুটি ছিল বা দেশের পরিস্থিতির কারণে বাড়িতে ছিলাম আর কি। তো ফেসবুকে অথবা বাস্তবেও আমার আশেপাশের মানুষদের মানে চেহারাগুলো দেখছিলাম, যে এতদিন যারা বলতো যে আমরা আসলে ধর্মের বিরুদ্ধে না, আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, তো ওরা যে আসলে কতটুকু ধর্মান্ধতার বিরুদ্ধে আর কতটুকু ধর্মের বিরুদ্ধে না, এই চেহারাগুলো অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল আর কি এই সময়টার আশেপাশে।
হ্যাঁ, মানে
জি
আল্লাহ তাআলা
জি
একটা পরিস্থিতি তৈরি করছে যে আসলে নিফাক এবং ইমান দুটা ক্যাম্প মনে
জি
হয়
জি
অলমোস্ট আলাদা হয়ে গেছিল, ধরনের একটা ব্যাপার।
জি
আচ্ছা,
জি
তো এই বিষয়টা নিয়ে আর কি শায়েখ আপনার সাথে আজকে একটা আমরা আলোচনা করব। বেসিক্যালি
জি
যেহেতু
জি
আপনি সেই সময়টা এই আন্দোলনের সাথে বেশ ঘনিষ্ঠভাবে ছিলেন, তো আমরা বাইরে থেকে দেখে অনেক সময় কিছু জিনিস অত বুঝবো না বা জানার সুযোগ হয় নাই, কিন্তু আপনি যা, আপনারা যারা ভিতরে ছিলেন, তারা হয়তো আরো ভালো বলতে পারবেন আমাদের কাছে যে আসলে আন্দোলনটা কেন আসলো, কিভাবে আসলো, কোন
জি জি
পর্যায় থেকে কোন পর্যায়ে গিয়ে আজ 5 মে,
জি
এবং 5 মের পরে আজকে এখন আমরা কোন অবস্থায় আছি।
জি
সো মিলে এই জিনিসটা নিয়ে আমরা একটা, সাধারণ মানুষটা যেন জানতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা, এবং আজকে কিভাবে যেন আজকে 5 মিনিট আমরা রেকর্ডিংটা করতেছি, রাইট? আলহামদুলিল্লাহ। এনিওয়ে,
জি
আচ্ছা, তো
আলহামদুলিল্লাহ
আমরা আমাদের আলোচনাতে শুরু করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তো এভাবে একটু যদি বলি যে আসলে আমাদের আলেম, আমাদের ট্রেডিশনাল যে আলেম ওলামারা বাংলাদেশে আছেন, আমাদের
জি
হিস্ট্রিতে আমরা যদি দেখি যে মনে করেন আপনার এই এই ধরনের ম্যাস মুভমেন্ট, একেবারে একদম রাস্তায় নেমে একটা আন্দোলন বা এই ধরনের জিনিস আমাদের আলেমদের কালচারে খুব বেশি আমরা দেখি না, ট্রেডিশনে খুব বেশি দেখি না। মনে করেন আমার আমার যতদূর জ্ঞানে বলে, আপনি হয়তো ভালো বলতে পারবেন, যে
জি
ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে আমাদের
জি
আলেমরা খুব বেশি রাজনীতির সাথে জড়ান নাই, রাইট? মনে করেন 1857
জি
সিপাহী বিদ্রোহের সময় একটা বড় আন্দোলন, একটা বড় জিহাদ হয়েছিল।
জি
এরপরে 1920 সালে খিলাফত আন্দোলনের সময় একটা বড় মুভমেন্ট হয়েছিল ভারত উপমহাদেশে ওভারঅল।
জি
এরপরে আমি ঠিক জানি না এরপরে খুব বড় কোনো আন্দোলন হয়েছে কিনা, এরপরে বলার মতো আমার কাছে মনে হয়েছে 2013 সালেরটা। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন, যে হিস্টোরিক্যালি যে আমাদের আলেমদের মুভমেন্ট গুলার একটা ধারা যদি বলি, 2013 সাল একটা বিশেষ কিছু, এর মধ্যে কিছু আছে কিনা, বা এই অন্যগুলার রেসপেক্টে 2013 সালেরটাকে কিভাবে দেখেন আর কি?
আচ্ছা, বিসমিল্লাহ রহমান রহিম। আমরা তো মনে করি যে 2013 সালে
একটা দ্বিখণ্ডিত বাংলাদেশের উদ্ভব হয়েছে। আমরা এটাকে বলি যে সেকুলারিজম এবং ইসলাম এর প্রশ্নে বাংলাদেশ একটা ধূমজালের ভিতর ছিল, যেখানে আদর্শের বিষয়টাকে সামনে না এনে রাজনীতির একটা ধূম্রজাল সৃষ্টি করে উগ্র সেকুলারবাদকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল ধর্ম উদার লিবারেল ধর্মনিরপেক্ষবাদের মাধ্যমে, যার কারণে বহু বছর ধরে এখানে রাজনৈতিক সংঘাত থাকলেও আদর্শিক সংঘাতের যে মূল যে মেরুকরণ এটাকে একটা অস্বীকার করার প্রবণতা ছিল। 2013 সালে সবকিছু মুখোশ উন্মোচিত হয়েছে এবং এটা এত জোরালোভাবে মুখোশটা উন্মোচিত হয়েছে যে আমরা এটাকে বলি যে একটা দ্বিখণ্ডিত বাংলাদেশ, একদিকে শাপলা একদিকে শাহবাগ, একদিকে হেফাজত ইসলাম একদিকে তথাকথিত নাস্তিক্যবাদী ব্লগার। আপনি যেটা জিজ্ঞেস করছেন যে উলামায়ে কেরামের যে মুভমেন্টের ইতিহাসে তাদের ঐতিহ্যে সমকালীন খুবই নিকটবর্তী সময়ে এত বড় আন্দোলনের নজির নাই, ব্রিটিশ বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে, আমি মনে করি আমাদের উলামায়ে কেরামদের ইতিহাস যদি আমরা যে ভালো করে ঘাঁটি তাহলে এই মুজাহিদ আলফা সাহেব রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ভারতবর্ষে এই পর্যন্ত হেফাজতে ইসলামের 2013 সালের আন্দোলন পর্যন্ত আন্দোলনের একটা নিকটবর্তী ধারাবাহিকতায় কিন্তু অব্যাহত ছিল। আপনি তো ব্রিটিশ বিরোধী কয়েকটা আন্দোলন কথা বলেছেন, এরপর পাকিস্তান আন্দোলন, পাকিস্তান আন্দোলনটাও কিন্তু মূলত এটা ওলামাদের অবদান ছিল, যদিও সেখানে মধ্যবিত্ত সমাজ মিডল ক্লাস এই আন্দোলনের নেতৃত্ব তারা পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে যোগ সাজশের মাধ্যমে তারা এটা গ্রহণ করে ফেলেছে। বলতে গেলে পাকিস্তান রাষ্ট্র কাঠামো একটা পাশ্চাত্য সিস্টেমের ভিতর দিয়ে সে রাষ্ট্রের জন্ম হয়, সেটা কিন্তু ওলামাদেরকে ব্ল্যাকমেল করে হয়েছে, কিন্তু ওলামা এই পাকিস্তান আন্দোলন পিছনে কিন্তু মূল ভূমিকাটা ওলামাদেরই ছিল। এরপর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরে যতদিন অখণ্ড পাকিস্তান ছিল বাংলাদেশ স্বাধীনতার আগ পর্যন্ত উলামায়ে কেরাম যেসব কমিটমেন্টের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনের কথা ওই সময় বলা হয়েছিল সেগুলোর পক্ষে তারা নিজাম ইসলাম বা বিভিন্ন নামে জমিউল ইসলাম নাম দিয়ে তারা একটা ইসলামাইজেশনের জন্য অর্থাৎ মডার্ন কাঠামো আধুনিক কাঠামোর ইসলামাইজেশন এর জন্য তারা কিন্তু প্রতিনিধিত্ব সংগ্রাম তারা করেছিলেন। তবে সেটা ছিল অহিংস আন্দোলন একটা গণতান্ত্রিক ভিতর দিয়ে ছিল, সেখানে মূল সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে তারা এই কাজটা হয়তো ছিল। বাংলাদেশ সৃষ্টির পরে যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয় সেটা হলো যে 1971 সালে যদিও বাংলাদেশের মানুষের স্বাধীনতার কথা বলে অর্থনৈতিক রাজনৈতিক স্বাধীনতার কথা বলে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, কিন্তু পরে আমরা যেটা দেখলাম যে এখানে ব্যাপক ইসলাম কবি সৃষ্টি করা হলো এবং একটা রাজনৈতিক সংগ্রামকে সম্পূর্ণ একটা আদর্শিক জায়গা থেকে নিয়ে দাঁড় করানো হলো এবং সেকুলারিজমের বিষয়টা খুব মারাত্মকভাবে আমাদের সামনে চলে আসলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। সেখানে বলতে গেলে সেখানে ওইভাবে আন্দোলনটা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, সাধারণ জনগণের কৃষক শ্রমিকের আন্দোলনটা চলে গেল গুড্ডি কয়েক এলিট এবং মধ্যবিত্ত শহুরে সেকুলারদের হাতে চলে গেল, তারা পাকিস্তান বিরোধী রাজনৈতিক অর্থনৈতিক সংগ্রামটাকে তারা নিয়ে গেল একটা ইসলাম বিরোধী ইয়েতে তারা নিয়ে গেল। এর উলামায়ে কেরাম তখন পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে দীর্ঘ 3-4-5 বছর তারা ধৈর্য করে দিয়েছেন। 75 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর হাফিজুর রহমতুল্লাহের নেতৃত্বে ব্যাপক একটা গণজাগরণ সৃষ্টি হয় খেলাফত আন্দোলনের মাধ্যমে। এটা কিন্তু আপনি তিতুমীর আন্দোলন, মুজাহিদুল হাসান আন্দোলন, পাকিস্তান আন্দোলন, খেলাফত আন্দোলন
মানে ওই স্ট্যাটাসে আমরা রাখতে পারি আন্দোলনটাকে,
যে অবশ্যই রাখা যেতে পারে। এটা এটা হয়তো আপনাদের আমি জানি না আমাদের
আমাদের আমাদের
আমাদের বয়স কিরকম, জি আপনাদের বয়স, আমার বয়স অবশ্য এখন 45-45 বছর বয়স, আমি তো আমিও তখন ছোট ছিলাম, আমার জন্ম 1974-এ, কিন্তু হাফিজুর রহমতুল্লাহ আমি উনি আবার আমার আত্মীয়, আমার ভাইয়ের এই দাদা শ্বশুর, সেটা ভিন্ন কথা, ওনাকে আমি ছোটবেলায় দেখেছি, ইনি এখানে এসেছেন এবং উনি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ওনার মানে উদ্ভাবন হয়েছিল খেলাফত আন্দোলনে। এই আন্দোলনের বৈশিষ্ট্য ছিল
এরশাদের সময়টাতে, তাই না?
জি এরশাদের সময়টাতে এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য ছিল পাকিস্তান বাংলাদেশ জন্মের পরে একচ্ছত্র আওয়ামী লীগের প্রভাবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সময়ে বাসদ জাসদ মানে কমিউনিস্ট আন্দোলনগুলো তারা একটা এই মানে কি বলে এটাকে ব্যালেন্স তারা সৃষ্টি করেছিল, আওয়ামী লীগের অল্টারনেটিভ তারাই কিন্তু সামনে এসেছিল, তখনও কিন্তু বিএনপির তেমন ইয়ে হয়নি। হাফিজুর রহমতুল্লাহ আন্দোলন বৈশিষ্ট্য ছিল তিনি ওই সময় আন্দোলন তখন থেকে দাঁড়া পাচ্ছিল, যেহেতু তখন প্রকাশ্যে জামায়াত ইসলাম পার্টি কাজ করতে পারছিল না, জামায়াত ইসলাম নিষিদ্ধ ছিল, সবগুলো দল যুদ্ধ অপরাধের দায় নিষিদ্ধ ছিল, তখন খেলাফত আন্দোলন একটা নতুন দাওয়াতি ভীষণ নিয়ে তারা সামনে আসছিল, এবং দেখা গেল এখানে প্রাক্তন কমিউনিস্ট বড় বড় লিডাররাও তারা ইসলামী দাওয়া গ্রহণ করে, যেমন মেজর জলি সাহেব, আরো অনেকেই তারা এই দাওয়াতে তারা এসেছেন, এবং একটা বেশ একটা আলো সৃষ্টি হয়েছিল শিক্ষিত মহলে, মধ্যবিত্ত সমাজকে সেটা ভালো আকর্ষণ করতে পেরেছিল। তবে আমাদের কমি ঘরানার আন্দোলন গুলোর বড় একটা দুর্ভাগ্য হলো আমাদের সাংগঠনিক ধারা এখানে একটু দুর্বল, সে কারণে এই আন্দোলনটা কিন্তু সফল হতে পারেনি। হাবিব জুজুর রহমানের আন্দোলন পরবর্তী দ্বিতীয় যেটি আমরা আকর্ষণ যেটা দেখি কমি ঘরানার মধ্যে, সেটা হচ্ছে বাবরি মসজিদ ভাঙ্গার পরে ভারত বিরোধী একটা বড় ধরনের জাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, এবং লক্ষ লক্ষ মানুষ শেখুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহর নেতৃত্বে তারা ভারত অভিমুখে তারা লং মার্চে তারা যোগ দিয়েছিলেন, এবং বেশ কিছু ভাই তখন আমাদের সাহায্য গ্রহণ করে। এই ঘটনাটিও অত্র অঞ্চলে মানে জিও পলিটিক্যাল বাস্তবতায় পুরো ভারত বাংলাদেশ পুরো এলাকাতে কিন্তু একটা ভালো প্রভাব পড়েছিল, এবং ভারতকে একটা ভালোই কিন্তু এই হিন্দুত্ববাদী ভারত প্রেশারে রাখা হয়েছিল তখন। এই আন্দোলনটা যদিও তখন কোন রাজনৈতিক আভ্যন্তরীণ রাজনীতিতে তার কোনো গোল ছিল না, নির্দিষ্ট টার্গেট ছিল না, কিন্তু এই আদর্শিক আন্দোলনটাও কিন্তু বাংলাদেশ এবং ভারতের রাজনীতিকে প্রভাবিত করেছেন। এরপর একটা লম্বা একটা বিরতি ছিল, না লম্বা বিরতি অবশ্য অত লম্বা বলা যাবে না, তসলিম নাসরিন বিরোধী কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল, এবং যে আন্দোলন প্রভিকিরে এই নাস্তিকবাদের এই যে মানে গুরু বা যে আইকন তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, এটা কিন্তু একটা বহুত বড় আন্দোলনের মানে ফলাফল বলা যাবে। তসলিম নাসরিন জি তসলিম নাসরিন বিরোধী যে আন্দোলনটা হয়েছিল এটাও কিন্তু হয়েছিল মুফতি আমিনী এবং শেখুল হাদিস সাহেব, মাওলানা ওয়াহিদুল হক সাহেব, মুফতি আজহার হোসেন চৌধুরী সাহেব এবং আমাদের আরো অন্যান্য শ্রদ্ধা ভাজন আমাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল। এরপর একটা লম্বা গ্যাপ ছিল, ছোট ছোট কিছু আন্দোলন হয়েছিল মাঝখানে, ধরেন ফতোয়া বিরোধী আন্দোলন, ফতোয়ার রায় বিরোধী আন্দোলন, সেগুলো কিন্তু আমাদের বেশ কিছু ভাই সাধারণ বরণ করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেই সুদীর্ঘ আজ থেকে আপনার 400 বছর আগে থেকে শুরু হওয়া মুজাদ্দিদ আল ফয়সাল আহমদুল্লাহ আলের যে পিউরিটানিক যে আন্দোলন, এই বিগত 150 বছর 400 থেকে 500 বছর পর্যন্ত এই আন্দোলনের একটা ধারাবাহিকতা আছে, এবং বিশেষ করে সৃষ্টি হওয়ার পরেও কিন্তু নানানভাবে কিন্তু ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম রাজপথে অপশক্তির বিরুদ্ধে তারা সরব ছিলেন। আমি তো বেশ কয়েকটা উদাহরণ আপনাকে দিলাম। হেফাজতের আন্দোলন, হেফাজত আন্দোলনটা যেহেতু সমকালীন আন্দোলন এবং এখানে তথ্য প্রযুক্তির জমানা ছিল, সেই হিসেবে এই আন্দোলনটা খুব সহজেই একটা প্রসিদ্ধি লাভ করেছে, এবং আধুনিক প্রজন্ম খুব শিক্ষিত, আন্দোলনটাকে তারা ওইভাবে ফিল করতে পেরেছে, তারা বুঝতে পেরেছে, তারা সেটাকে মূল্যায়ন করতে পেরেছে। আগে আন্দোলনগুলোর সময় হয়তো এইভাবে তথ্য প্রযুক্তির জোয়ার ছিল না বিদায়, ওটা হয়তো এইভাবে জনগণের ইয়েতে ওইভাবে হয়তো পরিচিত হয়ে উঠতে পারে নাই, নাহলে মোবিলাইজেশন যেটা পাবলিকের এটা কিন্তু বরাবরই প্রত্যেকটা আন্দোলনে জনগণকে, জনগণের একটা মোবিলাইজেশন ছিল, জনগণকে আমরা মোবিলাইজ করেছি, আমাদের ওলামায়ে কেরাম ওইভাবে জনগণ সম্পৃক্ত করেছে। তো এটা একটা খুব ভালো গুড সাইন, খুব ভালো ইয়ে যে একটা চমৎকার ধারাবাহিকতার মধ্যে দিয়ে কিন্তু ওলামায়ে কেরামের একটা আন্দোলন এবং সংগ্রাম ঐতিহ্য কিন্তু বহাল রয়েছে এবং 2013 সাল আন্দোলন পর্যন্ত।
আলহামদুলিল্লাহ জি। আচ্ছা, এখন হেফাজতের ইসলামের প্রসঙ্গে যদি আমরা আসি, যে মনে করেন এটা 2009 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল হেফাজত আন্দোলনটা, আচ্ছা এটা নিয়ে একটা প্রশ্ন সবাই করে, বিশেষ করে বাম ঘটনা থেকে এই ধরনের প্রশ্ন একটু টিটকিন মারার জন্য মনে হয় করে, সেটা হচ্ছে আচ্ছা ইসলামকে তো আল্লাহ হেফাজত করবেন, তাহলে আমাদের হেফাজত ইসলাম দিয়ে দল খোলা দরকারটা কি? এ ব্যাপারে
হ্যাঁ, এটা তো অনেক পুরাতন প্রশ্ন, এটা সম্পূর্ণ একটি মূর্খতাপূর্ণ প্রশ্ন বামপন্থীদের, কারণ এখানে আপনি দেখবেন বাংলাদেশে সেকুলার গোষ্ঠী আর এই আপনার পাশ্চাত্যের যারা সেকুলার অথবা মুসলিম বিশ্বের মিশর বা আলজেরিয়া যে সেকুলার, তাদের মধ্যে বিরাট পার্থক্য। আমাদের দেশের সেকুলারদের পড়াটা খুব কম। হেফাজতে ইসলাম, হেফাজত শব্দটা তো আসলে মানে মূলত এখানে হেফাজত ইসলাম শব্দ যেটা সেটা কিন্তু আরবি থেকে না, এটা উর্দু শব্দ হেফাজত, হেফাজতে ইসলাম, এটার যে গ্রামাটিক্যাল অবস্থানটা কিন্তু উর্দু, এটা কিন্তু আরবিতে এটা হবে হেফাজতুল ইসলাম অথবা হেফজুল ইসলাম এভাবে হবে। তা আরবিতে যেটাকে ইন্নাহুল্লাহাফিজুন হেফজ যেটা বলা হচ্ছে ওটা আরবি শব্দ হেফজ, আর হেফাজত যেটা সেটা আমাদের যেমন আমরা বলি গরিবকে হেফাজত করবে, তোমার সম্পদকে হেফাজত করবে, তোমার পরিবারকে হেফাজত করবে, এটা কিন্তু সচরাচর আমাদের পারিপার্শ্বিক ভাষা থেকে আমরা ব্যবহার করে থাকি। সুতরাং পারিপার্শ্বিক কোন ইয়েতে যেমন আমরা যে কোরআনকে হেফাজত করতে হবে, ইমানকে হেফাজত করতে হবে এবং আমরা বলে থাকি, তো এটা আসলে ওইটাকে ওই আপনার এটাকে এত বেশি ক্রিটিক্যাল ইয়েতে না গিয়ে এটাকে স্বাভাবিক আমাদের সামাজিক যেই ভাষার যে
কনটেক্সটে।
প্রচলন,
জি
জি জি জি জি ওইভাবে বিষয়টা দেখতে হবে। নম্বর দুই, যদি আমি হেফাজকে যদি ধরে নিলাম, কোরআন ভাষায় আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি তাকে আমি হেফাজ করব, এটা শব্দের একটা আপেক্ষিক বিষয়, শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে, বান্দার জন্য হতে পারে। যেমন তাকদীরের বিষয় আমরা বলে থাকি যে এটা তো আল্লাহর ইচ্ছে হয়েছে, তো তুমি এটা নিয়ে চিন্তিত কেন? তো এটা এটা আপেক্ষিক বিষয়, যেহেতু এই ক্ষমতার আল্লাহ পাক সৃষ্টি করেছেন ভালো মন্দের, কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তির মূল যেহেতু সূত্রটা আল্লাহ, এখানে স্রষ্টা ক্রিয়েটার আল্লাহ, সে হিসেবে বিষয়টা আল্লাহ করেছেন। আবার যেহেতু আল্লাহ এই কাজের একটা ইচ্ছা শক্তি মানবকে দিয়েছেন, সে হিসেবে আপনার কাজটা আবার মানবের। সুতরাং ইসলামকে হেফাজত করা এটা একটা আপেক্ষিক বিষয়, এটা যখন আল্লাহর দিকে যখন এটাকে আমরা ইয়ে করবো, তখন সেটা আল্লাহর ওই শক্তির মানদণ্ডে সেটা আমরা বুঝে নিব। আর যখন সেটা আমাদের হেফাজত করবো, তখন আমরা আল্লাহর শক্তিকে নিয়েই, আল্লাহর শক্তির মাধ্যম হিসেবে আমরা সেটাকে বুঝবো। এখানে ধূম্রজাল সৃষ্টি করার কোনো অবকাশ নেই।
শব্দ নিয়ে খেলা যদি বলি, আসলে তারা শব্দ
জি জি
নিয়ে
জি জি এটা
খেলা,
শব্দ নিয়ে খেলা, শব্দ ফাঁদ তৈরি করা। এরা তো বিভিন্ন শব্দ জঙ্গিবাদ শব্দ তৈরি করে, কখনো দর্শন শব্দ তৈরি করে, এই সমস্ত শব্দগুলো হচ্ছে এদের বিভিন্ন টার্ম তারা তৈরি করে। এই শব্দ ইপটিজিং তারা বলে, ইপটিজিং তার মানে হচ্ছে অর্থাৎ এই ইপটিজিংটা অবৈধ, অর্থাৎ সম্মতির ভিত্তিতে যদি কেউ কেউ ভালোবাসে বা টিজ ইয়ে করে চুমু দেয় অথবা এই ধরনের যদি কোনো অপকর্ম করে রাস্তাঘাটে, সেটা কোনো অপরাধ হবে না, মানে ইফ ট্রেনিং হলে সেটা অপরাধ হবে। এগুলো আসলে এদের ফাঁদে আমরা অনেক সময় পড়ে যাই। যাই হোক, এখানে দেখেন আমি হেফাজত শব্দ সম্পর্কে আরেকটি কথা বলি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল ইবনে আব্বাসকে বলেছেন, ইয়া গোলাম উহাদ্দিসুকা বিকালিমাত ইহফাজুল্লাহ ইহফাজু ইহফাজুল্লাহ তাজিদুহু তুজাহাক। এখানে স্পষ্ট সুস্পষ্ট সহি এবং সহি হাদিস, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে বৎস ইহফাজুল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজুল্লাহ তাজিদুহু তুজাহাক, আল্লাহকে তুমি হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার পক্ষে তুমি পাবে। এখানে তো স্পষ্ট ভাবে আল্লাহকে হেফাজত করতে বলা হচ্ছে। তো আমরা তো হেফাজত ইসলাম বলতেছি, হেফাজত আল্লাহ বলি নাই, রসুল্লাহ তো সরাসরি ইবনে আব্বাসকে বলতেছে তুমি আল্লাহকে হেফাজত করো। তার মানে কি নাউজুবিল্লাহ এখানে ইবনে আব্বাসকে আল্লাহ চেয়ে বড় কেউ হয়ে গেছেন? তো এখানে অর্থাৎ এটা একটা আপেক্ষিক শব্দ, আল্লাহকে হেফাজত করা, আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করা, আল্লাহর বিধানকে হেফাজত করা, আর আল্লাহ তার দিনকে সরাসরি হেফাজত করবেন, আর আমরা আল্লাহর দিনকে হেফাজত করবো, আল্লাহর একটা শক্তির মাধ্যম হিসেবে আমরা হেফাজত করবো। সুতরাং এখানে ধূম্রজাল সৃষ্টির কোনো এখানে অবকাশ নেই। শাহবাগিরা এই সমস্ত ধূম্রজাল সৃষ্টি করে থাকে, এই সমস্ত প্রশ্ন উত্তরে যাওয়া মানে হচ্ছে আসলে তাদের উত্তরটাকে, প্রশ্নটাকে একটা শ্রদ্ধা করা, তাদেরকে তাদের প্রতি একটা অনেকটা উত্তর দেওয়ার মাধ্যমে একটা সমর্থনের মতো একটা বিষয় এখানে হয়ে যায়। এগুলো নিতান্ত এগুলো মূর্খতাপূর্ণ প্রশ্ন, একটা ধূম্রজাল সৃষ্টি করা একটা প্রয়াস ছাড়া আর কিছুই না।
জি আচ্ছা, আমরা এবার শাহবাগের আন্দোলনে একটু আমরা ঢুকি, সেটা হচ্ছে তার আগে আমি একটু শাহবাগের আন্দোলনের টাইম লাইনটা সবাইকে একটু বলার চেষ্টা করি, আমাদের যেহেতু 5 বছর আগের ঘটনা। আমি জিয়া হাসান একজন ব্লগার বলতে পারি ঠিক, ওনাকে একজন ব্লগার আছেন, ফেসবুকে লেখালেখি করেন এবং আরো বোধহয় ব্লগ আছে ওনার। ওনার একটা বই আছে শাহবাগ থেকে হেফাজত, তো উনি শাহবাগের আন্দোলনটা কিভাবে হলো কেন হলো এটা কিছু পুরো জিনিসটার একটা ডেসক্রিপশন দিয়েছেন, তো আমি সেখান থেকে কিছু জাস্ট বলি যে শাহবাগ আন্দোলনটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির একদম শুরুতে, আই থিঙ্ক 1 বা 2 তারিখের দিকে, এবং প্রথম 7 দিন বা 8 দিন ওনার ওনার ভাষ্য মতে, উনি কিন্তু একজন শাহবাগী শাহবাগী সমর্থক, বাট সস্তা চেতনা বলা লোক না, রাদার যেটা সত্য সেটা সত্য মনে করেন, যেটা ভুল সেটা ভুল বলে, সত্যকে সত্য এবং ভুলকে ভুল বলেন। তো ওই জন্য আমি ওনার কথাগুলো কিনে নি। জি হাসান, জি হাসান বইটা, হ্যাঁ উনি ওনার ওই সময় বর্ণনা শাহবাগ থেকে হেফাজত পর্যন্ত কিভাবে কি হয়েছে, তো উনি যেটা লিখছে সেটা হচ্ছে হেফাজতের শাহবাগ আন্দোলনটার খুব ডিটেলে বর্ণনা করছে। শাহবাগটা কেন হয়েছে, শাহবাগটা হয়েছিল মেইনলি প্রথমে একজন যুদ্ধাপরাধী বা অভিযুক্ত, তার শাস্তি ছিল, শাস্তি দেওয়া হয়েছিল হচ্ছে 300 খুনের অপরাধে যাবজ্জীবন, যে কারণে অনেকে খেপে যায়, বিশেষ করে ব্লগার একটা কমিউনিটি অনেকদিন ধরে এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কাজ করছিল অনলাইনে। তো এরপর যখন একটা ফাঁসির আদেশ হলো না, যখন তারা দিল যাবজ্জীবন, তখন তারা বিচার ফাঁসির রায় ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামে, তো তখন দেখা গেল যে আসলে সাধারণ মানুষ অনেকে আসা শুরু করছে সাথে সাথে, এবং এটা ফেব্রুয়ারির প্রথম দিকের ঘটনা। ফেব্রুয়ারির 7-8 তারিখ পর্যন্ত তার ভাষ্য মতে যে শাহবাগ আন্দোলন ছিল একটা ন্যাচারাল একটা আন্দোলন, সেখানে কোনো সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, কিছু ছিল না, সরকারের কোনো মানে কন্ট্রোলও ছিল না, কিছু ছিল না, বাট 9 তারিখ এসে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্ট শাহবাগের যে মঞ্চ সেটাকে ক্যাপচার করে ফেলছে, এবং সাধারণ মানুষ সেটা অনেকে বুঝতে পারে নাই, বা কেউ বুঝলে আসলে ভাবছে আচ্ছা হইলে হোক কি আর করা, ভালো জিনিসই তো হচ্ছে, যুদ্ধাপরাধী বিচার তো আমাদের লাগবে, এই ধরনের এভাবে প্রায় 2 মাস চলছে। আচ্ছা, তখন পর্যন্ত শাহবাগের অপোজিশনে আসলে ছিল মেইনলি পলিটিক্যালি জামাত ইসলামী, বিএনপিও তখন অনেকখানি চুপ ছিল, আমার আমি যেরকম ওনার বইতে।
জি 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 জি
আরেকটা গ্রুপ খুব অ্যাক্টিভ ছিল, সেটা হচ্ছে অনলাইনে অনলাইনে শিক্ষিত জেনারেল লাইনের সেকুলার লাইন থেকে যারা আসলে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে, এই ধরনের ভাইরা তখন অ্যাক্টিভ ছিল। তো হেফাজত ইসলামের যে আগমনটা সেটা সম্ভবত এপ্রিল মাসের দিকে অ্যারাউন্ড, এটা হচ্ছে ব্লগার যে রাজীব হত্যা, রাজীব হায়দারের হত্যার পর বিষয়টা বেশি ইয়ে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই সময়টাতে হেফাজতের কোনো আমরা শব্দ শুনি না তেমন, কোনো বিবৃতি বা ওই ধরনের কোনো মুভমেন্ট শোনা যায় নাই, কিন্তু হেফাজতের জন্ম 2009 সালে। আমরা যদি এভাবে বলি 2009 সালে সম্ভবত প্রথম যে উইমেন ডেভেলপমেন্ট পলিসি, যেটা নারী উন্নয়ন, জাতিসংঘের নারী উন্নয়ন নীতি, এই ধরনের একটা প্রকল্প ছিল গভর্নমেন্টের, সেটাকে সেটার প্রতিবাদ করতে গিয়ে হেফাজত ইসলামের জন্ম। এরপরে মাদ্রাসা শিক্ষা নীতি নিয়েও একটা মুভমেন্ট ছিল 2010 বা 2011 সালে। আমার শায়ক আমাকে একটু কারেকশন করে দিন যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি উইকিপিডিয়া আর থেকে দেখছি। তো 2013 সালে এত বড় একটা ঘটনা, সেই সময়টাতে হেফাজত একটু দেরিতে রেসপন্ড করছে। আমরা যদি বলি এপ্রিলের দিকে হেফাজতের নামটা আমরা জানছি, আমরা হেফাজত যে 2009 সালে হয়েছে তখন আমরা জানতামই না, আমরা কিন্তু জানছি অনেক পরে হেফাজত ইসলামের নামটা সেই অর্থে। তো ওই সময়টাতে সেকুলারদের যে উত্থান একেবারে, তখন কিন্তু আমাদের মনে হচ্ছিল যে আমরা রাস্তায় মানে হুজুরা বোঝা হাঁটতে পারবো না রাস্তার মধ্যে কয়দিন পরে আর, কারণ যেভাবে হুমকি হচ্ছিল যে দাড়ি টুপি পাইলেই অপমান করো, স্কুলের মধ্যে মাদ্রাসা বন্ধ করে দাও, অনেক হুমকি ধামকি, আপনারা তো জানেন সবাই মঞ্চের মধ্যে এই ধরনের কথাবার্তা অনেক হয়েছে। তো এই সময়টাতে হেফাজত যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তখন যে একটা সরগোল, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটা আলোড়ন, ওই সময়টাতে হেফাজতের পক্ষ থেকে আমরা কোনো আসলে মুভমেন্ট দেখি না, বাট একটু পরে আসছেন ব্লগার ইস্যুটা নিয়ে। এই বিষয়টাকে আপনার কেন কেন মনে হয় যে হেফাজত সেই সময়টাতে কেন ওইভাবে প্রকাশ্যে একটা মুভমেন্টে আসতে চায়নি?
তো এখানে আপনি যেটা বলছেন যে হেফাজত ইসলাম শাহবাগ আন্দোলন শুরু হওয়ার আরো প্রায় দীর্ঘ 1.5-2 মাস পর থেকে তাদের রিয়াকশন শুরু করে, রিয়াক্ট করে তারা, এখানে একটা তথ্য বিভ্রাট রয়েছে এবং সেটা অনেক বড় মারাত্মক তথ্য বিভ্রাট। ফেব্রুয়ারির সূচনাতে যখন নাকি ব্লগাররা মাঠে নামে এই যুদ্ধাপরাধ বিচারের এই তথাকথিত দাবিতে, আমরা এই আন্দোলন শুরু হওয়ার পরপরই কিন্তু এটাকে আমরা মনিটরিংয়ে নিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের রিয়াকশন শুরু করেছি, যেহেতু আমরা সেখানে তাদের এই ইসলাম বিদ্বেষী সংশ্লিষ্টতা আমরা লক্ষ্য করেছি। আর শুরু থেকেই কিন্তু যুদ্ধাপরাধ বিচারের স্লোগানটা, যদিও একটা নিছক রাজনৈতিক স্লোগান হিসেবে এটা জনগণের সামনে প্রকাশিত হলেও, কিন্তু এই যুদ্ধ অপরাধ বিচারের দাবিতে সক্রিয় যে সমস্ত সংগঠনগুলো, যেমন ঘাত আবদালা নির্মূল কমিটি এবং এই সংশ্লিষ্ট আরো যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, যে সম্বলিত সংস্কৃতি জোট, উদিচি ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু শুধু যুদ্ধ অপরাধ বিচারের দাবি নিয়ে সক্রিয় ছিল তা না, এরা কিন্তু এই দফায় দফায় বিভিন্ন মৌসুম মৌসুমে সময়ে সময়ে তারা কখনো নারী নীতি উন্নয়ন নীতি, বিজাতীয় নারী উন্নয়ন নীতির পক্ষে, কখনো সেকুলার শিক্ষা ব্যবস্থার পক্ষে এবং তসলিমা নাসিরের পক্ষে এইভাবে ফতোয়া রায়ের ফতোয়ার বিরুদ্ধে তাদের একটা এরকম অবস্থান ছিল। সেজন্য শুরু থেকে এই যুদ্ধ অপরাধ বিচারে সক্রিয় এদের মুভমেন্টটাকে আমরা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আইডিওলজির জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে, আমরা একটা সন্দেহের জায়গা থেকে আমরা তাদেরকে খুবই বারবার দেখেছি। তারপরে যেহেতু তার একটা বক্তব্য রাজনৈতিক ছিল এবং জামাত ইসলামী নিজেই, আমরা এটা আশ্চর্য হই যে জামাত ইসলামী একটা ইসলামী দল হওয়া সত্ত্বেও এবং তারা নিজেরাই যেখানে ভিকটিম, তারা এটাকে আদর্শিক ভাবে কিন্তু জনগণের সামনে তারা খাড়া করেছে, তারা কিন্তু রাজনৈতিক ভাবে তারা ফেস করেছে, এটা আমার এখনো আশ্চর্য বোধ হয়। এই জামাত একদিকে ইসলামিক রাজনৈতিক এই রাজনীতির দাবি করে কিন্তু তারা নিজেরা বললো না যে আমাদেরকে ইসলামের কারণে ফাঁসি দাবি দেওয়া হচ্ছে, ইসলামের কারণে আমাদেরকে বিলুপ্ত করার প্রয়াস গুলো চালাচ্ছে, ঘাতক দালাল কমিটি ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতেছে, তারা কিন্তু রাজনৈতিক ভাবে ফেস করেছে, তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে গিয়েছে, আমেরিকা, ইউরোপ, জাতিসংঘের কাছে তারা ধর্ণা দিয়েছে, তারা কিন্তু আলামুল আমাদের সাথে আমার মনে হয় এরকম একটা সমন্বয় তারা করেনি। তো সেই জন্য আমরাও কিন্তু নিজ থেকে, যেহেতু তারা নিজেরা এটাকে একটা ধর্মীয় রূপ দিতে রাজি না, এটাকে আদর্শিক রূপ দিতে রাজি না, বিপক্ষ সেটাকে একটা ধর্মীয় আবহে এটাকে প্রকাশ করতেছে, সেখানে এটা তো আমরা ওইভাবে রিয়াকশন জানাতে চাই নাই। কিন্তু যখন এরা যখন শাহবাগের রাস্তা যখন নেমে গেল তখন আমরা দেখতে পেলাম যে এই যে ঘাতক দালাল কমিটি অন্যান্য সংগঠনগুলো যাদের একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা উগ্র সেকুলারবাদী ব্যাকগ্রাউন্ড, যারা নারী উন্নয়ন, যেটা আমি কয়েকটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে, এবং তাদের সরাসরি দেখলাম যে মুখ থামানোর মতো নতুন একটা উপসর্গ সেখানে আমরা দেখলাম যে কিছু ব্লগিং সাথে যারা জড়িত বেশ কিছু সাইট, এই ব্লগার ব্লগ সাইট, তারা ব্লগ এবং বিভিন্ন সাইট অনলাইনে তারা আন্দোলনে যুক্ত হলো, এবং প্রত্যেকটা ছিল আস্তিক্যবাদী সাইট, যেখানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রকাশ্য নাউজুবিল্লাহ উনার উলঙ্গ ছবি, আমাদের মহানবী ইসলামের অত্যন্ত অশ্লীল ছবি সেখানে পোস্ট হচ্ছে, যেই মুক্তমানা, আমি নাম ধরে বলতেছি যে মুক্তমানা ধর্মকারী আরো এই জাতীয় বিশেষ করে মুক্তমানা, তারাই কিন্তু প্রমোট করেছে এই আন্দোলনটাকে, শাহবাগ আন্দোলনটাকে। যেই শাহবাগ আন্দোলন থেকে যুদ্ধাপরাধ বিচার কথা বলা হচ্ছে, সেই শাহবাগ আন্দোলনটা কিন্তু আবার মুক্তমানের মতো ওয়েবসাইটে প্রমোট হচ্ছে, এবং যে মুক্তমান সেটা এইভাবে আমাদের নবী উপরে অস্ট্রেলিয়া এগুলো আসছেন। তো বিষয়টা আমরা জাস্ট মনিটরিং রাখছিলাম, আমরা নীরব ছিলাম, আমরা কোনো সরাসরি প্রতিক্রিয়া যায়নি। একটু বছরে রাজীব হায়দার যখন নিহত হলো, তখন তার বেশ কিছু কুকীর্তি পত্র পত্রিকায় প্রকাশিত হলো, তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। তখন আগে তো আমাদের পার্সোনাল মনিটরিং ছিল, এরপরে বিষয়গুলো সংবাদ মাধ্যমে আসলো, মিডিয়াতে আসলো, আসার পর তখন বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার পরে, দেখুন একটা তো নিশ্চিত হওয়ার জন্য সময় লাগবে আমাদের, আমরা তো যেকোনো বিষয় তথ্যপত্র জমা করা আমাদের একটা সাংগঠনিক ধাপ আছে, সাংগঠনিক ধারা আছে, আমাদের মিটিং আছে, সেখানে উপস্থাপন করতে হয়, তো তথ্যপত্র সংগ্রহ করতে আমাদের সময় লেগেছে। বেশ তথ্যপত্র নিয়ে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা আমাদের ইলেকশন শুরু করি লাস্টের দিকে, এবং মার্চ আমরা পুরোটাই আন্দোলনে ছিলাম, মার্চ মাস পুরোটাই কিন্তু আমরা আন্দোলনে ছিলাম, পুরো দেশব্যাপী আমরা আন্দোলন ছিলাম। এবং আপনি লক্ষ্য করবেন আমরা আমার দেশ পত্রিকায় এবং নয়া দিগন্তে একটা কুলপত্র আমরা ছেপেছিলাম, আল্লাহ মাহমুদ শফি সাহেবের খোলা চিঠি, এটা কিন্তু খুব শুরুতেই হয়েছিল, একদম শুরুতে হয়েছিল এটা, তার খোলা চিঠি সম্ভবত মার্চের 3 তারিখ বা মার্চের শুরু দিয়ে হয়েছিল এটা। সেখানে আমরা শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে গর্জে উঠুন, আল্লাহ মাহমুদ শফির খোলা চিঠি, এটা আমরা উল্লেখ করেছি। তো সুতরাং এখানে যে তথ্য বিভ্রাট রয়েছে যে আমরা বহুদিন পরে সক্রিয় হয়েছি, এটা আসলে তারা বলে এমন একটা ইয়ে দিতে চায় যে আমরা হয়তো কোনো রাজনৈতিক শক্তির অদৃশ্য হাত দ্বারা পরিচালিত হয়ে একটা হয়তো রাজনৈতিক কেউ উদ্দেশ্য হাসিল এইটা বুঝ দেওয়ার জন্য তারা বলতে চায় যে আসলে আমরা আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা আঘাতটা করি নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা তাদেরকে আমার রাজনৈতিক জায়গা থেকে নয়, আদর্শিক জায়গা থেকে আমরা তাদেরকে আঘাত করেছি, রিয়েক্ট করেছি আমরা, এবং সেটা আমরা তৎক্ষণাৎ করেছি। আমরা আমরা কারো দ্বারা পরিচিত ছিলাম না, আমাদের নিজস্ব আইডেন্টি আছে, নিজস্ব আইডিওলজি আছে, নিজস্ব শক্তি আছে, নিজস্ব সংগঠন আছে, আমাদের নিজস্ব জনগণ আছে, আমাদের নিজস্ব ক্ষমতা আছে, নিজস্ব সক্ষমতা আছে, আমরা নিজস্ব ইমান আছে, তৌহিদের চেতনা আছে, সবটা নিয়ে কিন্তু আমরা এই নাস্তিকবাদী শক্তির বিরুদ্ধে নেমেছি, এবং আজকে আমরা ওই যুদ্ধে আমরা এই আমরা বহাল আছি। এখানে আমাদের কোনো রাজনৈতিক শক্তির কোনো সহযোগিতা আমাদের দরকার নেই, কারো দ্বারা পরিচিত হওয়ার আমাদের মোটেও দরকার নেই। এবং এখানে আমি একটু ইতিহাস আপনাকে এখানে ইয়ে করি, আপনি মাঝখানে বলেছেন হেফাজত ইসলামের এই ইতিহাস, যে কত সালে এটার জন্ম, 19 জানুয়ারি 2010 সাল কিন্তু হাটহাজারীতে হেফাজতের জন্ম হয়, এটা 2010 সালে, এবং 24 ফেব্রুয়ারি 2010 বালুচড়ায় এই আপনার প্রথম হেফাজতের রাজনৈতিক সংঘাতের মাধ্যমে কিন্তু তার যাত্রা শুরু হয়। সরকার নারী কোরআন বিরোধী নারী নীতি এবং তৌহিদ বিরোধী শিক্ষানীতি ইত্যাদি সবটা নিয়ে আল্লামা শফি শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শহীদ মাহমুদ কাতুম ওলামাদেরকে দেখেছিলেন, এবং তিনি কর্মসূচি দিয়েছেন 24 ফেব্রুয়ারি 2010 সাল, এবং সে লালদিঘিতে সভার কথা ছিল, সরকার বাধা দিয়েছে, বালুচড়া নামে একটা জায়গা আছে হাটহাজারীতে, সেখানে পুলিশ বড় ধরনের ব্যারিকেড তারা তৈরি করেছিল, সেখানে সংঘর্ষ হয়, সংঘর্ষে আমাদের বেশ কিছু ভাই আহত হয়, বেশ কিছু ভাই আমাদের গ্রেফতার হয়। তখন থেকে মূলত আমাদের রাজনৈতিক পরিচয় কিন্তু এইভাবে কিন্তু উঠে আসে। এরপরে আমরা 2011 সালে এপ্রিল 4 এপ্রিল 2011 তে নারী নীতি বিরুদ্ধে একটা হরতাল হয়, ওটাতে কিন্তু হেফাজত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, এবং আমাদের মলা রফিক হাটাদারির ছাত্র একজন ভাই শাহাদত বরণ করে, আমাদের লক্ষ্মণ বাজার মাদ্রাসা তার জানাজা হয়। 2012 সালে এই আমেরিকান চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম, এটার বিরুদ্ধে কিন্তু সারা বিশ্বে তোলপাড় হয়েছিল, সারা বিশ্বে আন্দোলন হয়েছে, তার ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা বড় ধরনের একটা সমাবেশ করেছিলাম লালদিঘিতে। এরপর 2012 সাল ছিল ইনোসেন্স অফ মুসলিম, যেটা আমেরিকান চলচ্চিত্র, এটার বিরুদ্ধে 2013 সালে এরপরে ব্লগার বিরোধী আন্দোলনটা হয়। আমি আপনাকে আবার বলতে চাই যে শাহবাগ বিরোধী আন্দোলনটা সূচনা লগ্ন নেই, আমাদের সামনে একটা স্পষ্ট হয়ে গেছে এটি ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই, যে ওরা একটা নাস্তিকবাদী থিমের সাথে তারা জড়িত, এবং আমরা তৎক্ষণাৎ এটা রিয়েক্ট আমরা করেছি, এটাতে আমরা কোনো দেরি করি নাই, বা আমরা
সম্ভবত জি এটা কি মিডিয়া, আপনি কি মনে করেন যে মিডিয়া কভারেজ আসলে কম হয় কারণে আমরা একটু দেরিতে জানতে পারি জিনিসগুলো? কারণ আমরা হেফাজতের একটা গুঞ্জন শুনতেছিলাম অনেকেই, কিন্তু সাধারণত মিডিয়া কভারেজ ছিল না জিনিসটার।
মিডিয়া কভারেজ থাকার কথা, কারণ আমি আপনাকে বলি, যখন আল্লাহ মাহমুদ শফি সাহেবের মার্চের শুরুতে ইয়ে আসলো, আল্লাহ মাহমুদ শফি সাহেবের যে খোলা চিঠি যখন চলে আসলো, একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা বড় একটা কুলপত্র ছেপেছিলাম, এবং আমরা সুস্পষ্ট কিছু সেখানে বার্তা আমরা দিয়েছি, তো এবং এই বার্তা দেওয়ার আগেও কিন্তু আমাদের রাজনৈতিক কিছু কর্মসূচি ছিল, সব জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, সব জায়গায় মিছিল করেছি, সব জায়গায় আমাদের সমাবেশ হয়েছে। সাপলাতে যে সব, এটা তো অনেক পরে হয়েছে, সেটা সাপলার আনুষ্ঠানিক জাতীয় বড় ধরনের মহাসমাবেশটা দিয়ে গেছি আমরা পরে, এর আগে কিন্তু আমরা জেলাওয়ারি এলাকাওয়ারি যেমন হাটহাজারিতে প্রথম আমাদের যে সমাবেশটা হয়, এটা প্রথম হাটহাজারিতে হয়। এগুলো আমরা অনেক আগে করেছি। সাপ্লারা ছিল সারা দেশকে সুসংগবদ্ধ করে, সাংগঠনিক শক্তি অর্জন করে। এরপর আমরা আমাদের একটা প্রদর্শনী আমরা করেছি সাপ্লাতে, এটা ছিল এপ্রিলে এবং মে মাসে ছিল, একটা অবরোধ ছিল, একটা লং মার্চে ছিল। তো যেহেতু মিডিয়াতে ফোকাস ওইটা বেশি হয়েছে, সেই জন্য হয়তো অনেকেই মনে করছেন যে হয়তো হেফাজত আন্দোলনটা হয়তো এপ্রিল বা মেতে হয়েছে। আসলে মূলত সেটা নয়, সেটা শাহবাগের নাস্তিকবাদী আন্দোলনের সাথে সাথে কিন্তু আমরা রিয়েকশনটা দিয়ে আমরা রিয়েক্ট করেছি সেটা, যেটাকে আমরা নোটিশ, শক্ত নোটিশে নিয়েছি। আমরা আমরা রাজপথে নেমেছি, এটা পুরো দেশব্যাপী আমরা সেটা করেছি, তৃণমূল পর্যায়ে আমরা সেটা করেছি।
আচ্ছা, তো বিষয়টা আমি যদি একটু,
এখানে ব্লগারদের ব্যাপারে একটা কথা জানার ছিল যে ওদের যে এই নাস্তিকবাদী প্রচারণাটা, যে প্রোপাগান্ডা, সেটা তো আসলে এই সময় থেকে শুরু না। বাংলাদেশে যখন থেকে ব্লগিং এর চর্চা শুরু, তখন থেকেই ওরা এই চর্চাটা শুরু করছে। এটার উত্তরে যে আমরা একটা ইসলামী গণজোয়ার দেখি, তো সেটা ছিল রিয়াকশন। আর প্রথম অ্যাকশনটা ছিল কিন্তু নাস্তিকদেরই, যে যখন থেকে ব্লগ শুরু তখন থেকে ওদের অ্যাক্টিভিজম শুরু। তাহলে হেফাজত ইসলামের প্রতিবাদটা, হেফাজত ইসলামের প্রতিবাদটা ঠিক এই সময় 2013 সালে যখন হচ্ছে যুদ্ধাপরাধী বিরোধী আন্দোলন চলছে, ঠিক ওই সময় কেন হেফাজতের রিয়াকশনটা আসলো? এর আগে কেন ছিল না? এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যাটা জানতে চাইতাম।
আমি আপনাকে বলি, আমি কিছুক্ষণ আগে বলেছি যে হেফাজত আন্দোলনটা 2010 সাল থেকে শুরু হয়েছে, 2013 সাল মোটেও না। 2013 সালে ফোকাসিংটা হয়েছে বেশি, কিন্তু 2013 সালের আগেও আমরা অ্যাক্টিভ ছিলাম। 2012 সালে আমেরিকার চলচ্চিত্র নিয়ে আমরা কথা বলেছি, এবং তখন আমরা আমেরিকান চলচ্চিত্রে ইনোসেন্স অফ মুসলিমের বিরুদ্ধে যখন আমরা সারা দেশে যখন আমরা প্রতিবাদ বিক্ষোভ করি, তখন আমরা এটাও বলছিলাম যে এখানে একটা প্রযুক্তিগত ব্যাপার হলো, এই আপনার এই অনলাইন মিডিয়া জগতে, না মিডিয়া না, ইন্টারনেট জগতের, ইন্টারনেট জগতে নাস্তিকবাদী প্রকোপটা বেড়েছে। কিন্তু আপনি খেয়াল করবেন 2010 সালের দিকে, আপনি একটু সিরিয়াস লক্ষ্য করবেন, 2010-11 দিকে যেটা বেড়েছিল, 2005-6-7-8 বাংলাদেশ ইন্টারনেট থাকলেও কিন্তু সেখানে কিন্তু ব্লগিংটা এত বেশি চর্চিত ছিল না, এটার এত বেশি প্র্যাকটিস ছিল না। এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই হেফাজত ইসলামের একজন দায়িত্বশীল হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি, সেটা 2010 সালে এই আমার নোটিশে এটা এসেছে, মুক্তমনা এবং ধর্মকান্ডি ইত্যাদি এগুলো ব্লগগুলো আমাদের নজরে এসেছে। এর আগে তাদের উৎপত্তি আরো আগে থেকে ছিল, কিন্তু এটা আস্তে আস্তে দানাবাদ ছিল আরো আগে থেকে, কিন্তু সেটা বিকাশ গুলো করতেছিল 2010 সালের দিকে, এবং তখন থেকে আমরা এটা আমাদের নিজস্ব পরিসরে বলতে শুরু করেছিলাম। আন্দোলন একটা অ্যাকশন, সেটা যত শক্তিশালী হবে তার রিয়াকশনটা তত শক্তিশালী হবে। যেহেতু প্রথম পর্যায়ে তার অ্যাকশনটা লো পর্যায়ে ছিল, আমাদের রিয়াকশনটা লো পর্যায়ে ছিল, পরবর্তী যেহেতু অ্যাকশনটা আরো জোরালো হয়ে হলো। এবং আপনি লক্ষ্য করবেন, যাদের আপনারা তো অবশ্যই অনলাইন জগতে আপনার এক্সপার্ট, আপনারা ভালো বুঝবেন, 2010 সাল ছিল, কিন্তু 2011-12 সালে এই অনলাইনে মহানবীর অবমাননা
বলা যায়, যুদ্ধাপরাধের বিচার আর শাহবাগ, এই জিনিস দুইটাকে ওরা খুঁটি হিসেবে ধরে হঠাৎ করে খুব প্রচন্ড শক্তিশালী হয়েছে। আগে যেটা একটু নীরবে চলতো, এই দুইটা জিনিসকে ধরে হঠাৎ তারা প্রচন্ড লাইম লাইটে চলে আসে, এরকম ছিল বিষয়টা।
বিষয়টা আমার কাছে এভাবে আমি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে অনলাইনে আগে জিনিসটা অনলাইনে সীমাবদ্ধ ছিল একটা সময়, এরপর যখন অফলাইনে
আগে আগে একটা আপনাদেরকে, যখন আমরা আমেরিকার চলচ্চিত্রের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করি, তখনই আমাদের গোয়েন্দা সংস্থা তো আমাদের যেকোনো অনুষ্ঠানে তারা বারবার কিন্তু আমাদেরকে সবসময় একটু বিরক্ত করে বা জানতে চায় আমাদের অভিযোগ হানাতে। 2012 সালে আল্লামা শফি সাহেব আমাদের লালখান বাজার আমাদের বাসায় ছিলেন, এখান থেকে যখন নাকি তিনি লালদিকে যাচ্ছেন, 2012 সালের কথা বলছি আমি, কিন্তু শাহবাগ আন্দোলন শুরু হওয়ার আরো 1.5 বছর আগের কথা আপনাদেরকে বলছি, কিন্তু খুব লক্ষ্য করবেন আরো 1 বছর 1.5 বছর আগের কথা। তখনই কিন্তু এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে ছিল, তোমাদের আমাদের দেশটা আপনাদের দেশটা কিন্তু অলরেডি ইনোসেন্স মুসলিমের, তারা কিন্তু এটা যেহেতু সেগুলোর দ্বারা প্রভাবিত ছিল, তারা সেগুলো দেখে প্রগতিশীল মনে করতো, তারা যে আসলে উস্কানিবাদী সংগঠন, তারা যে একটা নৈরাজ্যবাদী সংগঠন, সেটা প্রমাণ করার জন্য আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং তাদেরকে আমরা হাতে তুলে দিয়েছি। আমি অনেকগুলো ডকুমেন্ট, অনেকগুলো বড় ফাইল করে আমরা তাদেরকে দিয়েছি, সরকারকে আমরা দিয়েছি যে দেখেন, এবং সেটা আমরা 2012 সালে করেছি। সুতরাং এই বিষয়গুলোকে আমরা 2013 সাল শুরু হওয়ার আরো আগে থেকে আমরা নোটিশ নিয়েছি, আমরা সরকারকে দিয়েছি। তবে সেটা ওইভাবে কিন্তু যেহেতু তাদের রিয়াকশনটা ছিল না, এটা অনলাইনে সীমাবদ্ধ ছিল, আমরাও এই যে রাজনৈতিক ইয়েতে আসিনি, আমি লালদিঘিতে আমরা সমস্ত নমায়িকেরাম আমি সহ সবাই কিন্তু আমরা কাগজগুলো আমরা শুরু করেছি তাদের, এই মুক্তমানা, ধর্মকারী, আরো বিভিন্ন সংগঠন, সামহায়রিন, এদের কাগজগুলো আমরা লালদিঘিতে আমরা প্রকাশ শুরু করেছি। এবং এটা তো শাহবাগ আন্দোলন শুরু হওয়ার আরো আরো অনেক আগে করেছি আমরা, বাকি শাহবাগ আন্দোলনটা তো
শাহবাগের কারণ আমার মনে হয় বিষয়টা এমন যে শাহবাগের কারণে আসলে মানুষজন খুব এঙ্গেজ ছিল, এবং ওরা একটা কাইন্ড অফ খুব সাপোর্ট পাওয়া শুরু করছে শাহবাগের সেই সময়টাতে, যে কারণে আপনারা সেই লেভেলের আশাটাকে আমার কাছে মনে হলো জরুরি মনে করছেন, আমি সেটাই বুঝলাম আপনার কথা থেকে। তবে এখানে একটা কথা থাকে, আমি যদি বলি সেটা হচ্ছে জিয়া হাসানের একটা কথা দিয়ে বলি, এটা এটা সেকুলাররা বলে, সেকুলার ন্যারেটিভ যাদের, এটা অনেকেই এই ধরনের কথা বলে, সেটা হচ্ছে শাহবাগের আন্দোলন এটা তো যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন, এখানে
জি
নাস ছিল, মুসলিম ছিল, মুমিন ছিল, গুণাগার ছিল, হিন্দু ছিল, মুসলিম ছিল, সবাই ছিল, এখানে কয়েকটা কুলাঙ্গার নাস্তিক ছিল, ওরা ব্লগে কি লিখছে না লিখছে, ছোটখাটো একটা অনলাইনের কোনো চিপার মধ্যে কি লিখছে, এটা নিয়ে এত বড় মুভমেন্ট করার কি আছে? তাদের বল, তাদের কথা হচ্ছে যে শাহবাগ তো আসলে নাস্তিকদের আন্দোলন না, শাহবাগ তো আন্দোলন হচ্ছে এটা যুদ্ধাপরাধীদের জন্য একটা আন্দোলন, তো এখানে ব্লগাররা আসলে কিছু না, তারা জাস্ট অ্যাক্টিভিস্ট, তারা হয়তো সমর্থন করতে আসছে, তো এটাকে কেন্দ্র করে কেন আসলে এত বড় একটা মুভমেন্ট, এত বড় সংঘাতের দিকে দেশকে ঠেলে দেওয়া? এটা জিয়া হাসানের একটা কথা, আমি আমি নিজের ভাষায় বললাম, এই কথাটা সেকুলার অনেকে বলে, এই কথার প্রেক্ষিতে আপনি কি বলবেন যে বিষয়টা?
দেখুন, সবসময় বাংলাদেশে ইসলাম বিদ্বেষকে এই প্রমোট করা হয় ইসলাম বিদ্বেষের নামে না, মানে এন্টি ইসলামিক মুভমেন্টটাকে এখানে বারবার নিয়ে আসা হয়, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে, কখনো নারী অধিকারের নামে, কখনো প্রগতিশীল শিক্ষার নামে, কিন্তু এটাকে প্রমোট করা হয়। এটা ওদের একটা ছদ্মাবরণ, এটা ওদের একটা ষড়যন্ত্র, প্রধারণা। ওরা বারবার এই একটা জাতীয় ইস্যুকে সামনে এনে ওই আড়ালে কিন্তু তারা আপনার ইসলাম বিদ্বেষী প্রজেক্টটাকে তারা লুকিয়ে রাখে। আপনি আমি আপনাকে স্পেসিফিকলি বলতে চাই, আওয়ামী লীগ আমার মানে আমার নিজের গবেষণার জায়গা থেকে আমি স্পেসিফিকলি আপনাকে বলবো, যারা শাহবাগ আন্দোলনে সেদিন আন্দোলন যারা বসেছিল, প্রত্যেকটা ছেলের আপনি প্রথম যারা বসে তারা, আপনি খেয়াল করবেন, ল্যাপটপ নিয়ে 8-10 জন যুবক সেখানে বসেছিল, এদের বেশিরভাগ ছিল ব্লগার। এই আন্দোলনের যারা মুভমেন্টের পরিচালক ছিল তারা ব্লগার ছিল, এই আন্দোলনের যারা উস্কে দিতে তারা ব্লগার ছিল, তাদের বেশিরভাগে আপনি একদম এই যে আরিফ জেপ্টিক, তারপরে আপনার এই এরা তো সব দেশ থেকে পলাতক, এরা সবাই কিন্তু ওই আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল। এই আন্দোলনটা কিন্তু প্রথম কিন্তু আওয়ামী লীগ থেকে আসে নাই, এই আন্দোলনটা প্রগতিশীল সমাজ থেকে আসে নাই, এই আন্দোলনটা কিন্তু দেখেন, আমরাও কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরাও কিন্তু একটা একদম এখানে একেবারে উড়ে এসে জুড়ে বসে নেই। হেফাজত ইসলাম বা দেশের জনগণ মুসলিম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমাদের অসংখ্য পরিচিত জনরা রয়েছেন, আমাদের সংগঠন রয়েছে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে এখানে। মডার্ন সোসাইটি, মধ্যবিত্ত সমাজ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, কেউ আন্দোলন নামে নেই। প্রথম কিছু বাচ্চা বলা পাইন, কিছু একদম ওদের চেহারা দেখলে বুঝবেন এরা ছাত্র ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট ছিল, বেশিরভাগ কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিল, এবং স্পেসিফিক এরা ছিল নাস্তিক, ওরা কিন্তু প্রথম আন্দোলন। আপনি এদের চেহারা গুলো খুব সংরক্ষিত আছে, আপনি ফেব্রুয়ারি মাসের একদম প্রথম যখন আন্দোলন তারা নামে, তাদের ছবিগুলো আপনি দেখবেন, প্রথমে তারা নামে, এরপরে তারা তারা কিন্তু প্রথমে এই আপনার সরাসরি হয়তো নাস্তিকবাদী বয়ানগুলো আনে নাই, তবে একটা কথা তারা নিয়ে আসছে, ধর্ম ভিত্তিক আজ নিষিদ্ধ করা হোক। আমি ওই শাহবাগীরা যখন প্রথমে যখন আন্দোলন নামে, প্রথম দিন আমি তাদেরকে আমরা আমরা মনিটর করেছি, আমরা ফেসবুকের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে তাদের লক্ষ্য করেছি, তাদের প্রথম দাবি ছিল, আপনি এখনো গিয়ে দেখবেন ওই তারিখের মুক্তমানে গিয়ে দেখবেন, তাদের দাবি ছিল ধর্ম ভিত্তিক আজ নিষিদ্ধ করা হোক। এরপর যখন হেফাজত ইসলাম যখন নাকি রিয়েক্ট করা শুরু করলো, তখন তারা বললো জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হোক। আমি আপনাকে একদম তথ্য দিয়ে বলছি এই কথা না, ব্লগার সমস্ত ব্লগার বলে এক বাক্যে তাদের টাইম লাইনে, আমি একটু আপনি ধৈর্য ধরুন, তাদের সমস্ত টাইম লাইনে ব্লগারদের সমস্ত টাইম লাইনে এক বাক্যে তাদের লেখা ছিল যে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হোক। সুতরাং তারা যে যুদ্ধ করেছে এই শাহবাগে দাঁড়িয়ে, এই যুদ্ধ জামাত রাজনীতি বিরুদ্ধ করা নাই, এই যুদ্ধ তারা ইসলামী রাজনীতি বিরুদ্ধ করেছে, এই যুদ্ধ ইসলাম পদ্ধতির বিরুদ্ধে করেছে, ইসলামের রাজনীতি নিষিদ্ধ মানে সেখানে আর জামাত ইসলামী ছাড়া অন্যরাও কিন্তু রাজনীতি করতে পারবে না, এটা তাদের প্রত্যেক টাইমলাইনে ছিল। আন্দোলন শুরু হওয়ার পরে জনগণ যখন পাল্টা যখন রিয়েকশন করতে শুরু করলো, তখন তারা তো প্রথম মনে করছে পুরো বাংলাদেশটা তাদের, যখন দেখলো না বাংলাদেশটা আসলে তাদের না, বরং বেশিরভাগ বাংলাদেশটা অন্যদের, মুসলমানদের, তখন তাদের টাইমলাইন থেকে তারা সেটা প্রত্যাহার করলো, টাইমলাইন প্রত্যাহার সেখানে তারা লাগালো জামাত ইসলামী নিষিদ্ধ করা। এগুলো একদম ঐতিহাসিক সত্য, যেগুলো সবগুলো এই প্রযুক্তি প্রমাণ সবগুলো বিদ্যমান রয়েছে, এগুলো আপনি একদম ক্লিক করলে হয়তো সেখানে পেয়ে যাবেন, হয়তো তারা এখন হয়তো এগুলো প্রত্যাহার করতে পারে, কিন্তু এগুলো আমি একদম এই যে আল্লাহকে সাক্ষী রেখে, জনগণকে সাক্ষী রেখে কতগুলো আমি বলতে পারবো, আমি নিজে একজন গবেষক মানুষ, আমি আমার নিজের মনিটরিং এগুলো ছিল। হ্যাঁ, এই যুদ্ধটা তারা, এটা তো লুকোচুরির কথা, এগুলো লুকোচুরি করে নাই তারা, লুকোচুরি তারা স্পষ্ট ছিল ঘোষণা দিয়ে করেছে। সুতরাং জিয়া হাসান জিয়া যে কথা বলছে সম্পূর্ণ তথ্য বিকৃতি, এবং এই এটা একটা ধূম্রজাল সৃষ্টি করার প্রয়াস ছাড়া অন্য কিছুই না সেটা একটা কথা। দুই নম্বর কথা হলো তারা এই শাহবাগ আন্দোলনের এই যারা মূল তাত্ত্বিক গুরু, আমি শাহরিয়ার কবিরের নাম বলতে পারি, এখানে আজ আর অন্য যারা রয়েছেন, এরা কারা? এরা তো আসলে ওই শক্তি যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটা একটা সংগ্রামে তারা লিপ্ত, ইসলামের বিরুদ্ধে ওই শক্তি তারা। যুদ্ধাপরাধের বিচার, যুদ্ধাপরাধের কথা একদিকে তারা যখন বলে তারা ফতোয়ার বিরুদ্ধে বলে, একদিকে যুদ্ধাপরাধের বিচার কথা বলে তারা আবার নারীনীতির পক্ষে বলে, তারা আবার তসলিমা নাসরিনের পক্ষে বলে। সুতরাং এদের পরিচয় তো এখানে গোপন রাখার কোনো কিছু নেই এখানে। তারপরও আমরা তখনো পর্যন্ত যুদ্ধ অপরাধের বিষয়ে আমরা নীরব ছিলাম, আমরা তাদের শুধু ধর্মের ক্রিটিকের জায়গা থেকে, ধর্মকে সমালোচনা করার জায়গা থেকে, অ্যান্টি ইসলামিক ওই মুভমেন্টের জায়গা থেকে আমরা তাদেরকে আমরা ক্রিটিক করেছি, তাদেরকে বিরুদ্ধে আমরা রিয়েক্ট করেছি আমরা। সুতরাং এটার সাথে এই জামাতের সাথে কোন রকমের সংশ্লিষ্ট প্রমাণ, এটা সম্পূর্ণ রকমের একটা মূর্খতা ছাড়া কিছুই না।
আচ্ছা, তাহলে বিষয়টা আমি যদি এইভাবে সামারি করি যে আসলে শাহবাগ মুভমেন্টটা ছিল ইসলাম বিদ্বেষী একটা মুভমেন্ট, বাট এটা কাভার করছে তারা হচ্ছে আপনার যুদ্ধাপরাধী বিচার দিয়ে, বাট তাদের যে মুখোশটার আন্ডারে যে আরো কিছু বিষয়, আরো কিছু এজেন্ডা ছিল, লাইক ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা কিংবা নারী নীতি প্রণয়ন করা যেটা আসলে ইসলামিক ইসলামের এগেনস্টে যায়, এই ধরনের জিনিসগুলো তাদের এজেন্ডায় আছে। এটা আপনারা তাদেরকে লং টাইম ধরে চিনেন, বাট এই কারণে জিনিসটাকে আপনারা ওইভাবে কোয়ালিফাই করেন যে ব্লগার বা নাস্তিক যাই বলি ওদের এজেন্ডাটা ওভারঅল ইসলামের এগেইনস্ট, একটা সেকুলার একটা এজেন্ডা ওদের আছে, যে কারণে
শুধু ইসলামিক এন্টি, একদম এন্টি ইসলামিক, এটা শুধু সেকুলার বললেও তো ইয়ে হবে, কারণ সেকুলারিজম তো আমেরিকা তো আছে, ওখানে তো আবার হেজাব চলতেছে, ওখানে তো আমেরিকাতে এইভাবে সরকারি করে যে যতটুকু তারা লিবারেল ইসলামের পক্ষে কিছু ক্ষেত্রে দেখা যায়, মানে অর্থাৎ এমনকি পাশ্চাত্য দেশে খ্রিস্টান দেশে ইসলামে ইসলামকে যেটুকু স্পেস দেওয়া হচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক চারুকলা শিল্পকলা কেন্দ্রিক এবং এই উদীচী বলেন, তারপর আপনার এই যে বিভিন্ন সংগঠনগুলো সমৃদ্ধ সাংস্কৃতিক জোট, ঢাকা দালালিমিন কমিটি, এরা তো ইসলাম তাদেরকে স্পেস দিতে তারা রাজি নেই, এদেরকে সেগুলোর বলবো এরা সম্পূর্ণ ইসলামিক, এরা ইতি, আমরা এদেরকে ইতিহাস বলতে চাই না, ইতিহাসের পিছনে একটা দার্শনিক ভিত্তি আছে, এরা একদম এন্টি ইসলামিক, ইসলাম বিদ্বেষী, এরা এদের বিদ্বেষ বাদ হচ্ছে এটা ধর্ম, বিদ্বেষের জায়গা থেকে আসতে হবে, সেটা তথ্য প্রমাণ ভিত্তিতে আমি কথাটা বলছি।
জি আচ্ছা, তাহলে আপনাদের এজেন্ডা ছিল আসলে ওদেরকে কাউন্টার দেওয়া ইসলাম এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, ধর্মীয় একটা দৃষ্টিকোণ থেকে ইসলামকে হেফাজত করা। আর জামাত ইসলামের ব্যাপারে আপনার কমেন্টটা হচ্ছে যে তারা মোর পলিটিক্যালি তাদের নিজেদেরকে বাঁচানো, সেফ করা, এটা এই কারণে তারা ইয়ে করছে, তারা এটা ইসলামের হিসেবে, ইসলামের উপরে অ্যাটাক হিসেবে দেখে নাই, মোর তাদের তাদের উপরে অ্যাটাক হিসেবে তারা জিনিসটাকে পোর্ট্রে করছে বা তারা জিনিসটাকে সেভাবে বিবেচনা করছে। আমি আপনার কাছ থেকে এতটুকু কিছুটা
জি 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 এটা হেফাজত ইসলামের বক্তব্য নয়, আমার ব্যক্তিগত বক্তব্য, আমি জামাত ইসলামী একটা জি জি এই এই বক্তব্যটা যে জামাত ইসলামী এই জায়গাটা একটা ভুল জায়গাতে আছে, তারা কিন্তু যতটুকু পলিটিক্যাল একটা ভিউ নিয়ে তারা আসতে চায়, তারা ইসলামিক সেন্টিমেন্টটা তারা জনগণের সামনে ভাবে ইয়ে করতে চায় না, তারা যতটা গণতন্ত্রের ডেমোক্রেসি লেবাস তারা ধরতে চায় ততটা তারা কিন্তু ইসলামের এই বয়ানটা আজকে তারা যদি এইভাবে দিত যে ইসলামিক সেন্টিমেন্টের জায়গা থেকে মানুষকে জাগ্রত করতো, আজকে আমি মনে করি তাদের নেতাদের আজকে ফাঁসি হতো না, এটা আমি কিন্তু মনে করি। তারা কিন্তু মানুষকে কিন্তু এটা বুঝতে পারে না যে আমরা ইসলামের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তারা বারবার কিন্তু এটাকে একটা আওয়ামী লীগের এজেন্ডা মনে করছে। আমি মনে করি যুদ্ধাপরাধের বিচারটা যতটুকু আওয়ামী লীগের এজেন্ডা তার চেয়ে মোর মোর বেশি ছিল, সেটা অনেক বেশি ছিল এটা নাস্তিকবাদী এজেন্ডা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি।
আচ্ছা আচ্ছা শেখ, এবার নেক্সট আমাদের কোনো কোশ্চেন না, এবার নেক্সট হচ্ছে আপনি বলবেন আমাদেরকে যে আসলে মার্চ থেকে মে এবং 5 মে এই পুরো সময়টাতে আসলে মুভমেন্টটা কিভাবে অগ্রসর হয়েছে সামনের দিকে, এবং 5 মে আসলে কি হয়েছে, মানে পুরো 5 মে আমরা জানি যে সেখানে সেদিন একটা ঢাকা অবরোধের কর্মসূচি ছিল, বাট কখন কি হলো এটা অনেকের কাছে ক্লিয়ার না, বিকজ ওই সময় মিডিয়া ব্ল্যাকআউট হয়ে গেছে, শুধু লাইট ব্ল্যাকআউট না, মিডিয়া ব্ল্যাকআউট কারণ আমরা কিন্তু কিছু জানতে পারি নাই, অনেকে আমরা একসময় হঠাৎ করে দেখলাম টিভি বন্ধ হয়ে গেছে। সো আমরা আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে সেদিন সেদিন পর্যন্ত কি কি হয়েছে এবং সেদিন কি হয়েছে, কারণ আমাদের সাধারণ মানুষরা অনেকে পুরো বিষয়টা থেকে অনেক কিছু আসলে জানি না, যে আসলে কোন জিনিসটার কারণে 5 মে পর্যন্ত বিষয়টা গড়ালো বা আপনারা কেন ওই পর্যন্ত গেলেন, ওই ওই রকম একটা কাইন্ড অফ চ্যালেঞ্জিং একটা পজিশনে ছিলেন তখন আপনারা, এবং একটা খুবই খুব স্ট্রং একটা পজিশনে ছিলেন যে না আমরা আজকে ঢাকা ছাড়বো না, তো এই পর্যন্ত কেন গেলেন এবং সেদিন আসলে কি হয়েছিল এটা আপনি আমাদেরকে একটু শোনান আজকে।
মার্চ থেকে মে পর্যন্ত যা হয়েছে সেটা তো আপনাদেরই সকলে জানা আছে, এখানে আসলে আমাদের বেশি কিছু বলার নাই, আমরা তো ভিকটিম, আমরা তো নির্যাতনের শিকার, সেখানে আপনারা দেখেছেন, আপনারাই মূল্যায়ন করবেন, জনগণ সেটা মূল্যায়ন করবে। তবে শুধু এতটুকু বলবো এটা একটা ধারাবাহিকতা ছিল, এটা একটা ধারাবাহিকতা ছিল, এবং এই ধারাবাহিকতাটা এত লম্বা হওয়ার কারণটার জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমরা তো চেয়েছিলাম এই একটা সিম্বল একটা বিষয় যে শাহবাগ আন্দোলন থেকে যে নাস্তিকবাদী একটা উপসর্গ যেটা দেখা দিয়েছে ওইটাকে সরকার অফ করুক, এবং তাদের একটা বিচারের আমরা দাবি আমরা দিয়েছিলাম। 13 দফা দাবির কথা যেটা বলা হয়ে থাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে 13 দফা দাবি, এটা তো আসছে মূলত আসলে আমাদের মূল দাবিটা ছিল মহানবী ইসলামের অবমাননার বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করার, মূল দাবি ছিল আমাদের ওটা। ওখান থেকে পরবর্তী আরো অনেকগুলো দাবি সংযুক্ত ছিল যেগুলো আমাদের আগের পুরাতন দাবি ছিল। সরকার যদি আমাদের ব্লাসফেম আইন করে অন্তত আমাদের এই একটা দাবির প্রতি যদি শ্রদ্ধা জানাতো, তাহলে তো আন্দোলনটা এত লং দ্য প্রসেস, এত লম্বা সময় নিয়ে আন্দোলনটা হওয়ার কথা ছিল না। আন্দোলন দীর্ঘায়িত হওয়া এবং তার ক্ষতি, তার রাজনৈতিক প্রভাবিত সবটা দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। তো এটা আসলে ধারাবাহিকতার অংশ। এবং মে মাসে যেটা হয়েছে মূলত সেটা আমাদের এই আপনার এপ্রিল মাসে যে লং মার্চ,
এপ্রিলে এপ্রিলে একটা লং মার্চ ছিল ঢাকা চিটাগে, যে ওয়াশার মোড়ে একটা, যেটা আমিও ছিলাম ওয়াশার মোড়েরটা, কি ইয়ে ছিল সমাবেশ হিসেবে ছিল নাকি
ওটা? এপ্রিল মাসে যেহেতু সরকার পুরো দেশে একটা অঘোষিত অবরোধ সৃষ্টি করেছিল, আপনার বাস শ্রমিক গুলোর সাথে কথা বলেছে এবং বিভিন্ন ট্রেন, তারপরে যে বিশেষ করে বড় বড় যে এগুলো সামুদ্রিক পথের যে যান জাহাজ, এখনো সরকার বাধা অবশ্যই করছে এটা, এটা কোনো কিন্তু ব্যাপকভাবে বাধা সৃষ্টি হয়েছে। তখন যে যেদিকে পারছে ওরা রাস্তায় বসে গিয়েছিল, বিশেষ করে আমরা চট্টগ্রাম, আমরা যারা ছিলাম আমরা ওয়াসা চত্বরে আমরা বসে গিয়েছিলাম, এবং সেখানে একটা চমৎকার আলহামদুলিল্লাহ একটা জমায়েত আমাদের হয়েছে, এবং চট্টগ্রামের সর্বশ্রেণীর সর্বস্তরের নারী পুরুষ আবাল বৃদ্ধ সবার সহযোগিতা আমরা পেয়েছি। এত বড় একটা জাগরণের পরও দেখেন সাপলাতে ওলামারা গেলেন, লং মার্চ করলেন, এবং ওয়াসা চত্বরে আমরা লক্ষ লক্ষ মানুষের সমাবেশ করলাম, সারা দেশ ফুসে উঠলো, তৌহিদের জনতার দাবি ছিল। অথচ এই আন্দোলনের তুলনায় শাহবাগ আন্দোলনটা ছিল ক্ষুদ্র একটা আন্দোলন, কিন্তু এই ক্ষুদ্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে এতগুলো লোককে ফাঁসি দিয়ে দিল, আর আমাদের এত মাস পিপলের এত বড় আন্দোলন নিয়ে সরকার একটা লোককে এক মাসের জন্য জেলও দিল না। তো এই জন্য তারও ধারাবাহিকতায় রাষ্ট্রান্ন এই মেয়ের ঘটনা। তখন আমরা বললাম যে সরকারকে আরো চাপে ফেলার জন্য আমরা ঢাকা ব্লক করব, ঢাকা অবরোধ করব। তো এটা সিদ্ধান্ত ছিল যে চতুর্থ দিকে ঢাকা অবরোধ হবে। পরে বিকালবেলায় আমাদের বিকাল এবং দুপুরের দিকে আমাদের সেন্ট্রাল সিদ্ধান্ত নিলেন যে সেন্ট্রালি পুরো ঢাকার বাইরে যারা আছে এদেরকে কন্ট্রোল করা সম্ভব না, সবাইকে এক জায়গায় নিয়ে আসা হোক, যাতে আল্লাহ মাহমুদ সুবিশাব তাদেরকে একটা হেদায়তে বক্তব্য দিবেন, পরবর্তী দিক নির্দেশনা দিয়ে আন্দোলনটা সাময়িকভাবে সমাপ্ত করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করার জন্যই সবাইকে ঢাকা নিয়ে আসা হয়েছিল। কিন্তু সে সুযোগ তো আর আমাদের সরকারের দিল না। হ্যাঁ, এখানে হ্যাঁ বলা যেতে পারে এই রাত্রি অবস্থানের পিছনে আমাদের টার্গেট কি ছিল। আসলে এটা একটা হচ্ছে বাংলাদেশে আপনি জানেন ষড়যন্ত্র তথ্য আবিষ্কার, তো এটা আমাদের একটা রাজনৈতিক কালচারের অংশ হয়ে গেছে, যেখানে সেখানে ষড়যন্ত্র গন্ধা পাওয়া। আমরা খেয়াল করছি শাহবাগিরে যদি মাসের পর মাস থাকতে পারে, হ্যাঁ, তাহলে অন্তত আমরা মনে করেছিলাম হয়তো সরকার কখনো একদিন দুই দিন একদিন থাকলে আমরা সেখানে আমাদেরকে হয়তো কোনো বাধা সৃষ্টি করবে না, কিন্তু দেখা গেলো যে রাত্রে আমাদেরকে মেসাগারের শিকার হতে হলো। তো বিষয়টা সিম্পল বিষয়, একটা ধারাবাহিক বিষয়, একটা নিয়মতান্ত্রিক বিষয়, একটা সম্পূর্ণ একটা শান্তিপূর্ণ বিষয়, এই থেকেই ক্রিটিক্যাল করে ফেলেছে সরকার নিজেই, এবং বিশেষ করে বামপন্থী মিডিয়া গুলো যারা সরকার কুসকেড়ে দিয়েছে তারা এটাকে ওইভাবে তারা ওইভাবে করেছে। এখানে ওইরকম কোনো গোপন কোনো এজেন্ডা এখানে ছিল না, কোনো রাজনৈতিক কোনো গোপন আতাত অথবা এই জাতীয় কোনো কিছু এমন না যে আমি মাস্টিগুলোর জায়গা থেকে বলতেছি, জনগণের জায়গা থেকে বলতেছি, আমাদেরকে নিয়ে কেউ যদি স্বপ্ন দেখে সেটা তাদের ব্যাপার, যে হেফাজত ইসলাম আন্দোলন সরকার চাপে পড়ুক, সেটা যদি কেউ স্বপ্ন সে যদি দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের সাথে আমাদের, আমি একজন দায়িত্বশীল হিসেবে বলছি যে অন্তত আমাদের সাথে যারা এই দায়িত্বশীল ছিলেন বা নিষ্ঠাবান যে সমস্ত দায়িত্বশীল ছিলেন আমাদের সাথে কোনো রকমের কোনো চক্রান্ত বা এরকম গোপন আতাত বিরোধী দলের সাথে আমাদের ছিল না এরকম। আর যেহেতু এই আন্দোলন আদর্শিক আন্দোলন, সুতরাং এই একটা আদর্শিক আন্দোলন কখনো রাজনৈতিক এই জাতিবাদী শক্তিগুলো, সেকুলার হাফ সেকুলার শক্তিগুলো, মডার্ন শক্তিগুলোর সাথে আটাত করে এইভাবে আমাদের আগানোর কোনো প্রশ্ন আমাদের আসে না। আমরা আমাদের জায়গা থেকে মানে আকিদের সংগ্রাম করবো, এটা হচ্ছে আমাদের স্পষ্ট কথা ছিল, কখনো ছিল এবং সেটা পাশে মেয়েও ছিল। সেটা সরকার যদি ওই দিন যদি আমাদেরকে এইভাবে যদি আঘাত না করতো তাহলে সরকার নিজে বিশাল আহ্বান হতো।
আচ্ছা শাহ, আমি একটা প্রশ্ন করি, এটা হলো এই যে একটা সেন্সিটিভ টাইম ছিল যে ফেব্রুয়ারি মার্চ শাহবাগ আন্দোলন আর কি, মুক্তি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে আন্দোলন চলতেছে সারা দেশ, মোটামুটি সারা দেশ না, রাজধানী অলমোস্ট অচল হয়ে গেছে আর কি তখন। এই সময়ে হেফাজত যে 13 দফা আন্দোলন নিয়ে একটা মোটামুটি এমফাসিস করলো, ইনস্টেন্ট মানে একটা একটা দাবির বদলে 13 দফার নিয়েও কিন্তু বেশ একটা জোর প্রচেষ্টা দেওয়া হয়েছে আর কি, জোর দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এই এই সময়ে ঠিক ওই সময়ে 13 দফার দাবিটা কতটুকু হিকমা সহকারে ছিল আর কি, বা আদৌ দরকার ছিল কিনা? মানে একটা দাবি তো আপনি করতে পারেন, নাস্তিক তো নাস্তিকবাদের বাইরের বিচার, হ্যাঁ, কিন্তু এই বাকি যে জিনিসগুলা জিনিসটা টোটালি হালকা করে ফেললো কিনা, মানে মেইন মুভমেন্টটা এটা জানতে।
এখানে আটটা বিষয় আসে, যেমন মনে করেন কিছু আইন ছিল আচ্ছা প্রি মিক্সিং বন্ধ করে দেওয়া বা এই ধরনের,
হ্যাঁ হ্যাঁ
এখন ডেফিনেটলি এগুলো আমরা আমরা অবশ্যই চাই, কিন্তু ওই সময়ের জন্য আসলে কতটুকু উপযোগী ছিল? কারণ নাস্তিকদের যে বিচার এটা একেবারে সবাই চাচ্ছিল, এভরিওয়ান বাংলাদেশের একেবারে যে নামাজ পড়ে না সেই মুসলিমও চায় কিছু একটা হোক, কিন্তু আদার
জি
জিনিসগুলোর সাথে বাংলাদেশের লং টাইম আমরা কিন্তু জাহিলিয়াতের একটা কালচারে অভ্যস্ত হয়ে গেছি। মুসলিমরা হয়তো অত চায় না, অত ইসলামিক রুলিংস গুলো তারা চায় না। ওই সময়টাতে বাকি জিনিসগুলোকে আসলে আপনারা কি মনে করছেন যে না এটাকে এই এই সুযোগ আমরা আদায় করে নিতে চাই, নাকি এটা আপনারা বিষয়টা কিভাবে দেখছেন যে 13 দফা দাবি আসলে কেন দিলেন, যেখানে আসলে মেইন একটা ফোকাস দাবি ছিল একটা নাস্তিকদের ওই সময়টাতে একটা ব্যাপারে একটা আইন, শক্ত আইন বা এদের শাস্তির ব্যবস্থা করা, এই ব্যাপারটা কিভাবে আপনারা দেখেন?
আসলে দেখেন, হেফাজ ইসলামের যে জন্মের যে পটভূমি, সেখানে তো বাংলাদেশের সামগ্রিক এই ধর্মীয় ইস্যুটাকে সামনে রেখে আন্দোলনটা হয়েছিল। তখন কিন্তু নাস্তিকবাদী ইস্যুটা যেভাবে পরবর্তীতে আসছে 2013 সালে, তারও আগে কিন্তু আল্লাহর বাস্তব বিশ্বাসকে বাদ দেওয়া, সেকুলারিজম সংযোজন, এগুলো হয়েছিল। এগুলো হেফাজের আরো পুরন দাবিতে ছিল। আমরা খেয়াল করলাম, যেহেতু হেফাজ একটা বড় সংগঠন, তার একটা অতীত ইতিহাস আছে, তার একটা ব্যাপক জনসমর্থন আছে, তো আমরা এই দাবিটার সাথে আমরা আমাদের যে দাবিগুলোকে আমরা সংযুক্ত করেছি, এগুলো নতুন কোনো কিছু ছিল না। এটা এমন না যে সরকারকে শাহবাগের নাস্তিকবাদ বিরোধী অর্থাৎ বিশেষ করে নবী অবমাননা, এটার পাশাপাশি নতুন নতুন কিছু দাবি দিয়ে সরকারকে আরো একটা মনসাদের চাপ সৃষ্টি, এরকম ছিল না। এগুলো এই নতুন এই দাবির সাথে পুরাতন দাবিগুলোকে জাস্ট অ্যাড করা হয়েছে। এবং আমাদের মূল ফোকাসটা ছিল কিন্তু এই ব্লাসফেমি আইনের উপরে, মূল ফোকাসটা ছিল আমাদের নবী বিদ্বেষ, নবী অমানার বিষয়টার উপর আমাদের মূল ফোকাস ছিল। এবং আমরা কিন্তু বিভিন্নভাবে সরকারকে বার্তাও দিয়েছি। দেখেন, সরকার কিন্তু একদম আমাদের সাথে ডায়লগ করা নেই যে তা না, সরকার কিন্তু আমাদের সাথে মাঝে মাঝে বিভিন্নভাবে ডায়লগ করেছিল, গোয়েন্দা সংস্থা বা বিভিন্নভাবে তারা আমাদের মনোভাব বুঝতে চেষ্টা করেছিল। আমরা বারবার সুস্পষ্ট তাদেরকে এই বার্তা দিয়েছি যে আমাদের মূল ফোকাসটা হচ্ছে কিন্তু যারা নবীকে গালাগালি করবে, নবী অমানা করবে, বিশেষ করে মহানবী ইসলামকে নিয়ে যেই অশ্লীল, যে তাদের বিরুদ্ধে একটা শক্ত একটা আইন করা হোক, আমাদের মূল ফোকাসটা ওইটা। ওটা আমাদের রাজনৈতিক এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যদি বারবার আমরা 13 দফা বলছিলাম, কিন্তু আমরা বিভিন্ন সরকার বোঝাচ্ছিলাম যে আপনারা যদি অন্তত এই দাবিটা আপনি মেনে নিলে আমরা অন্যগুলোর ব্যাপারে আমরা আরো একটু আপনাদেরকে ধাপে আপনাদেরকে সময় দিব। এটা আসলে এই হ্যাঁ, আপনি যেটা জিজ্ঞেস করছেন যে হিকমার ইয়ে হয়েছে কিনা, এটা কৌশলের বা স্ট্র্যাটেজিক কোনো এখানে ভুল হয়েছে কিনা, যে এই মানে অর্থাৎ মূল দাবি থেকে আমরা ফোকাসটা আরো তিন আরো অনেকগুলো দাবি দিকে সরিয়ে গেলো, এটা দ্বারা আমাদের ক্ষতি হয়েছে কিনা, সেটা আমি মনে করি ক্ষতি হয় না। এই জন্য যেহেতু আমরা বরাবরই আমরা আমাদের সামগ্রিক দাবির পাশাপাশি এই মূল ফোকাসটা যেটা আমরা ওদিকে রেখেছি, সেজন্য আশা করি ওদিকে এটা ক্ষতি হওয়ার কথা না। এবং সরকার কিন্তু এটা পাস আমাদের পাসটা ধরতে পেরেছে যে তারা আসলে চাচ্ছে কিন্তু সুনির্দিষ্ট এই সমস্ত ইয়েদের বিচার করার জন্য। সরকার এটা করে না, এই জন্য করে নাই, যেহেতু বাংলাদেশে তথাকথিত সেকুলার এন্টি ইসলামিক এই বুদ্ধিজীবী এরা কিন্তু সরকার আষ্টেপাষ্টে জড়িত। এই যে শাহরিয়ার কবির, মুনতাশির মামুন, আপনার এই যে জাফর ইকবাল সাহেব, আরো যে অন্যান্য তাদের যে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, তারা এমন ভাবে জড়িত, সরকার চিন্তা করলো যে আমরা যদি এই একটা দাবি যদি আমরা মেনে নিই, এটা কিন্তু খেয়াল করবেন, এটা হয়তো অনেকে বলে যে আজকে 13 দফা দাবি একসাথে দেওয়ার কারণে ওই মূল একটা দাবি কিন্তু কি হয় নাই, হয়তো এটাকে
চাপা পড়ে গেছে
না। আসলে কিন্তু এটা না, এই দাবিটা তো সেন্সিটিভ, ওই দাবিটা যদি আমরা আদায় করতে পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক তথাকথিত নাস্তিকদের, সাহিত্যিকদের, বুদ্ধিদের বই কিন্তু নিষিদ্ধ হয়। কারণ প্রত্যেকের বইয়ের মধ্যে কোনো না কোনো ভাবে ধর্মের অবমাননা আছে, আল্লাহ রাসূলের অবমাননা আছে। সরকার যে টের পেয়েছে, এবং বিশেষ করে তাদের মধ্যে যে নাস্তিকবাদী যে ধারা আওয়ামী লীগের, তারা কিন্তু টের পেয়েছে যে একটা দাবিকে মেনে নিলেও কিন্তু টান টানলে যেমন মাথা চলে আসে, অনেক বুদ্ধিজীবী তাদের ইয়েতে পড়ে যাবে, অনেক সেকুলার তাদের ইয়েতে চলে আসবে। এই জন্য তারা খুব সচেতন ভাবেই কিন্তু তারা কিন্তু ওই দাবিটা তারা এড়িয়ে গেছে। তো আমি মনে করি এই এটা 13 দফা দাবি একসাথে আসার দ্বারা আমাদের মূল দাবির ফোকাসটা কমছে তা না। এমনি আমাদের ইন্ডিভিজুয়ালি আভ্যন্তরীণভাবে একটা কথা, এটা এখনো আছে, একটা আলাপ চলছে আমাদের মধ্যে, যে 13 দফা দাবিটাকে 5-6টা দফার মধ্যে নিয়ে এসে এটাকে একটা সংক্ষিপ্ত আকারে ইয়ে করা যায় কিনা, এরকম একটা আলাপ আছে, কিন্তু সেটা এখনো গুরুতর কোনো আলোচনার মধ্যে সেটাকে আনা হয় নাই। তবে সেরকম একটা আলোচনা চলছে যে এটা এটাকে আরো সংক্ষিপ্ত আরো এটাকে সামারি করে উপস্থাপন করে নতুন ভাবে এটাকে উপস্থাপন করা যায় কিনা, এগুলো আলাপ চলছে অবশ্য।
আচ্ছা স্যার, এখন একটা বিষয় আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট আপনাদেরকে যেভাবে সেদিন ইয়ে করলো, দমন করলো বা যেভাবে ম্যাসাকার করলো, পুলিশ, বিজিবি, র‍্যাব, এভরিওয়ান সবগুলো গ্রুপকে এনে, গভর্নমেন্ট বেশি আসলে ক্ষতি হয়েছে, গভর্নমেন্টের ক্ষতি হয়েছে, এই কথাটা আপনি বললেন। আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট এত বড় একটা কাজ কেন করলো, এত বড় সাহস কেন করলো, যেখানে মানে আই মিন বাংলাদেশে এখানে আসলে এটা শুধু হেফাজত ইসলাম না, এখানে আলেম ওলামাদের সাথে সাধারণ মানুষদের অনেক সমর্থন ছিল, সাধারণ মানুষদের অনেকেও তো সেদিন এখানে সেদিন সেখানে শহীদ হয়েছে। প্রশ্ন হচ্ছে গভর্নমেন্ট এত বড় একটা জনসংখ্যার বিরুদ্ধে কেন অবস্থান নিল? এটা কি গভর্নমেন্টের পক্ষ, গভর্নমেন্টের সাইকোলজি আমরা চেষ্টা করি যে তারা কেন এত বড় একটা কাজ করলো যেটা আসলে গভর্নমেন্টের নাম খারাপ হয়েছে এন্ড অফ দ্য ডে? আই মিন যারা সেকুলার তারাও কিন্তু অনেকে পছন্দ করে না 5 মে যেটা হয়েছে। তারপর কাছে কেন মনে হয় যে গভর্নমেন্ট কি এটা মানে এটা কি তাদের 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 যে সাপোর্ট গ্রুপ, তাদের যে সেকুলার যে গ্রুপটা তাদের যে সাপোর্ট করতেছে, লাইক যে আপনি যেরকম শাহের কবির বা নাস্তিক যে গ্রুপটা, এদের মন রক্ষা করার জন্য কাজটা করছে, নাকি আসলে বিষয়টা অন্যরকম? মানে এই এত এত দূর কেন গেল গভর্নমেন্ট? আমার কথা হচ্ছে সেটাই যে একেবারে কিলিং পর্যন্ত গেছে, এবং শুধু কিলিং না, আসলে একটা হচ্ছে কি আপনার রাস্তার মধ্যে ধরপাকড় হচ্ছে, 2টা গুলি হলো, 3 জন মারা গেল, সেটা একরকম। আরটা হচ্ছে লাইট বন্ধ করে রাত্রে অন্ধকারে এতগুলো বাহিনী, 10,000 বাহিনী সেদিন ছিল, বিশাল ব্যাপার। গভর্নমেন্ট এত হিউজ ফোর্স নিয়ে কেন এরকম একটা মুভমেন্টকে, কেন গভর্নমেন্টের কাছে বিষয়টা এত বড় সিরিয়াস হলো যে তারা একেবারে গুলি করে হত্যা করে সেখান থেকে এই মুভমেন্টটাকে অফ করার জন্য ডেসপারেট হয়ে গেছিল? এটা আপনার কাছে কেন মানে গভর্নমেন্টের সাইকোলজিটা কি ছিল আসলে তখন, আপনার কাছে কি মনে হয় সেটাই?
গভর্নমেন্টের সাইকোলজি যেটা প্রচার করা হচ্ছে, এটা যা স্বয়ং গভর্নমেন্ট নিজে অনেক সময় তারা তাদের অনেক ব্যক্তিবর্গ এটা বলেছেন, এবং যেটা জনশ্রুতিটাও এরকম বা মানুষের মধ্যে এটা প্রচার যে সরকার একটা বিরাট ভয় পেয়ে গেছে যদি ওদিন যদি আমরা সাপ্লো চত্বরে তৌহিদ জনতা বসে যেত এবং ধারাবাহিক দু একদিন আন্দোলন চললে কোটি কোটি মানুষ এটা এই আন্দোলনে সম্পৃক্ত হতো, এবং সেটা একটা সরকার পতনের একটা বিরাট এই মাইল ফল প্রচিত হতো, সরকার হয়তো পতন হয়ে যেত এবং পরবর্তী আওয়ামী লীগ একটা বড় মেসাকের শিকার হতো, এটা তাদের বক্তব্য। তারা এরকম একটা জায়গা থেকে হয়তো নিজের রক্ষার জায়গা থেকে নিজের আত্মরক্ষার জন্য তারা এটা করেছে, তারা এটা সরকার সাইকোলজি, সরকার নিজের এই কথা প্রচার করে থাকে, সরকার কিন্তু বিভিন্ন সময় বলে থাকে। আমি যেটা মনে করি আমাদের বক্তব্য হলো, আমরা মনে করি যে এই দেশের ইসলামী শক্তির উত্থানের পথকে রুদ্ধ করার জন্য সরকার অবশ্যই বিদেশি প্রভুদের একটা ইঙ্গিত তারা পেয়েছে, যে রাজনৈতিক ভাবে যদিও এখানে বিরোধী দলকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা হয়, সমর্থন করা হয় বিভিন্ন মানবাধিকার সংস্থা বা জাতিসংঘ বা আমেরিকা, ইউরোপ, বড় বড় উন্নত কান্ট্রির পক্ষগুলো থেকে, কিন্তু ইসলাম প্রশ্নে কিন্তু একটা ইসলাম ও ফোবিয়া কাজ করছে তাদের মধ্যে। তো আমি মনে করি আন্তর্জাতিক শক্তিবর্গ যারা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, অনেক সময় যারা অধিকারের কথা বলে, বিরোধী দল অনুসারে তারা থাকতে চায়, ইসলাম প্রশ্নে কিন্তু তারা কিন্তু বরাবরই কিন্তু তারা কিন্তু এই ফেসিস্টের পক্ষে, ফেসিজমের পক্ষে, তারা ক্ষমতাসীনদের পক্ষে। আমি মনে করি যে বৃহৎ শক্তিগুলো ভারত, আমেরিকা, চায়না, এরা চায় না যে এখানে ইসলামের একটা উত্থান এখানে হোক। তো আমি মনে করি সরকার একটা বিরাট ত্রুটির জোর ছিল যে আমি মোল্লাদেরকে তাড়াতে পারলে, ইসলাম পন্থীদেরকে আমি ক্ষতি করতে পারলে এখানে আমার আমেরিকার সাপোর্ট থাকবে, ভারতের সাপোর্ট থাকবে, বিদেশের সাপোর্ট থাকবে, এরকম একটা ত্রুটির জোর তার ছিল এখানে। ওই মনস্তাত্ত্বিক বল থেকে সরকার কিন্তু এটা করার সাহস পেয়েছে।
আচ্ছা আচ্ছা, আর এটা যদি এবার আপনাদের সাইকোলজি যদি এভাবে জিজ্ঞেস করি যে আপনারা কি আসলে এক্সপেক্ট করছেন যে 5ই মে আপনারা যদি রাতে অবস্থান করেন অবরোধ করার জন্য এই লেভেলে গভর্নমেন্ট নেমে আসতে পারে আপনাদের উপরে? কারণ এই কথাটা এই কারণে বলতেছি, সাধারণত আমরা এভাবে নিরস্ত্র অবস্থায় যেতে চাইবো না অস্ত্রের মুখে। আপনারা কি এটা আপনাদের কি ঘুণাক্ষরে মাথায় আসছে একবারও, বা আপনারা কি আশা করছেন গভর্নমেন্টের কাছ থেকে?
অবশ্যই আমরা আমরা সবটা কিন্তু আশাবাদ, আমি ব্যক্তিগতভাবে আমি সবটা আশাবাদী ছিলাম। দেখেন এখানে দুরবস্থা কিন্তু আমরা বিজয়ী, যদি আমরা সাপ্লা চত্বরে ব্যাপক গণজোয়ার দেখিয়ে আমরা যদি একটু বিজয় অর্জন করতে পারতাম, শাহবাগীদেরকে পরাজিত করতে পারতাম, সরকার যদি আমরা মতো করতে পারতাম, আমাদের দাবিগুলো মেনে নিত সরকার, সরকার যদি পরবর্তী পরের দিন বা দ্বিতীয় দিন তৃতীয় দিন প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে আমাদের দাবিগুলো মেনে নিতেন, তখন আমাদের বিজয় অর্জন হতো। আর যদি সরকার আমাদেরকে যেটা মানলো, আসলে আমি মনে করি এটা সুদূর প্রসারী আমাদের একটা বিজয়ের একটা বিরাট প্রেক্ষাপট রচনা হয়েছে। আমি সেটাকে তুলনা করি এই আপনার এই যে গজওয়ে হুদাবিয়ার সন্ধির মতো চুক্তি করে, যদিও সেটাকে বাহ্যিক ভাবে মনে হয় একটা মুসলমানদের পরাজয় বা এরকম কিছু উহুদের যুদ্ধ যেখানে মুসলমানদের পরাজয় মনে করা হয় বা মুতার যুদ্ধ যেটাকে মুসলমানদের পরাজয়, কিন্তু মুতার যুদ্ধ যখন হয়েছিল সেটা কিন্তু রোমদের বিরুদ্ধে বড় ধরনের আর ওদের ঐক্যবদ্ধ একটা প্রেক্ষাপট রচনা হয়েছিল। এবং প্রত্যেকটা রসুলের সিরত আমরা ফলো করলে এই বাহ্যিক পরাজয়ের এই নিদর্শন গুলো পরবর্তীতে বৃহত্তর বিজয়ের একটা এই ক্ষেত্র তৈরি করেছে। আমি মনে করি আজকে হয়তো 5 বছর সময়টা বেশি না, 5 বছর হয়েছে, আগামী 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর বাংলাদেশ ইসলাম এই চূড়ান্ত পর্যায়ে ইসলাম বিজয়ী হবে, তার অনেকগুলো প্রেক্ষাপটের মধ্যে একটা প্রেক্ষাপট রচনা হয়ে গেলো 5 তারিখ, আমরা সেটাকে ওইভাবে দেখি। এবং এটা আমরা মানসিকভাবে আগে থেকে তৈরি ছিলাম যে আমরা মারও খেতে পারি, আমরা বিতাড়িত হতে পারি, মারও যেতে পারি, আমরা বিজয়ী হতে পারি, এবং একজন মুসলমানকে সর্বাস্তে প্রস্তুত থাকাটাই এই এটাই শরীয়ত আমাদের, কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। তা আমি মনে করি এখানে আমাদের হারানোর কোনো কিছু নেই, বরং এটা ইতিহাসে সবসময় এই বর্তমান আওয়ামী লীগ এবং বিশেষ করে তাদের দূষর, বিশেষ করে যে নাস্তিক্যবাদী এই যে বিভিন্ন সংস্থাগুলো, তাদের ইতিহাসে একটা কালিমা পড়ে গেল। এই কালিমা তারা কোনোদিনও তাদের ইতিহাসটা তারা বুঝতে পারবে না, এবং আগামী দিনে আমরা যে ত্যাগ আমরা দিয়েছি এটা শত বছরের জন্য সেটি ইতিহাসের পাঠ্য সিলেবাস হবে আগামীতে। হয়তো আজকে আমরা পাঠ্য সিলেবাসের বাইরে, আজকে আমরা চাপিয়ে দেওয়া পাঠ্য সিলেবাস পড়তেছি, কিন্তু আগামী দিনে এই শাপলা চত্বরটা কিন্তু সিলেবাস হবে আগামী দিনে ইনশাআল্লাহ, এবং সেটা শত শত বছরের জন্য হবে সেটা। তো এটা একটা সুদূরপ্রসারী আমাদের বিজয়ের আমি আলামত, মাইলস্টোন মনে করি আমি এটাকে
ইনশাআল্লাহ। আচ্ছা এখন একটা এখন এখন আমরা একটু
এখানে তো কয়েকটা শব্দ আর কি কয়েকবার ইউজ করা হয়েছে, ম্যাসাকার বা হত্যা হওয়া, মানে এই টাইপের কতগুলো শব্দ কয়েকবার এসেছে। তো আমরা তো মানে লাশের সংখ্যা নিয়ে আর কি, লাশ তো বাংলাদেশে এমনিতেই একটা রাজনীতির খুব ভালো একটা টুল, তো লাশের সংখ্যা নিয়ে আমরা দুই এক্সট্রিমে দুই রকম তথ্য পাই আর কি। যে একদিকে সম্ভবত খুব সম্ভবত মানে বিএনপি সাপোর্টেড যেসব মিডিয়া ওইখান থেকে আমরা শুনলাম যে এক সময় যে 2500 মানুষ মারা গেছে, আবার আরেক এক্সট্রিমে যারা একদমই মানে সেকুলার অ্যান্টি ইসলামিক ওদের কাছে শুনতেছে যে হেফাজত ইসলাম খালি গাছ কাটছে, গাছ কাটার মাধ্যমে বাংলাদেশকে একদম মরুভূমি বানিয়ে ফেলছে, কোন মানুষ মরে নাই কিছু না। তো এই দুটার মাঝখানে সঠিক তথ্যটা আসলে কি?
আসলে আমরা তো একটা বড় ধরনের
লুটপাট করছে,
আমরা জি জি পরিস্থিতির শিকার, মারাত্মক পরিস্থিতির শিকার, এবং আমি নিজেও হেফাজতের শাপলা চত্বরের এই অনেকগুলো মামলা আমি নিজেই মামলার ভুক্তভোগী। অথচ সেদিন কিন্তু আমার আমার ইয়ে ছিল চট্টগ্রামে, আমি কিন্তু ওইদিন আসলে ফিজিক্যালি আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না, আমার ইয়ে ছিল চট্টগ্রাম থেকে আন্দোলন আন্দোলনকে দেখাশোনা করা বা এখানে যে সব যোগাযোগ গুলো আমি চট্টগ্রামে আমার দায়িত্ব ছিল, আমি কিন্তু ওইদিকে যাইনি, ঢাকাতে যাইনি আমি। কিন্তু তারপরও সেই মামলাতে আমি প্রায় হয়তো 8-9 নম্বর আসামি, 200 আসামি 300 আসামির মধ্যে আমি 7-8-9 নম্বরের মধ্যে আমি রয়েছি। তো এই যে একটা তারপরে মিথ্যাচার আমাদের সামনে, আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। এখানে দেখবেন এই দেশে অপরাধ কিন্তু অপরাধ নয়, অপরাধকে প্রচার করা হচ্ছে অপরাধ। হ্যাঁ এখানে আপনার বেবিচার করা বা কোনো বিষয় বা অন্যায়, কিন্তু সেটা যতটুকু কঠিন ধারা মামলা হবে তার চেয়ে বড় কঠিন ধারা মামলা হবে এই মানহানির মামলা দিয়ে এটাকে কেন ইয়ে করা, বিশেষ করে বর্তমান যে নতুন নতুন আইনগুলো পাস করা হচ্ছে। তা আমরা একদিকে আমরা ফিসিবাদের শিকার, অন্যদিকে আমরা এই আপনার মিডিয়া মিডিয়ার আগ্রাসনের শিকার। আমরা বাংলাদেশের মিডিয়া আপনি জানেন এখন মিডিয়া বলতে কোনো কিছু নেই, এই অবস্থায় আমরা সঠিক তথ্যগুলো বের করে আনতে পারছি না, এবং সেটা কিন্তু এক সময় অবশ্যই বেরিয়ে যাবে। আচ্ছা যত লোক মারা গেছে, মানবতা মারা যাওয়ার জন্য 2000-2500 হওয়ার দরকার নেই, একজন মানুষ যদি মারা যায়, 10 জন মানুষ যদি মারা যায়, 1 ডজন লোক মারা গেল, কিন্তু সেটা 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 কিন্তু একটা সেটাকে একটা গণহত্যা হিসেবে ইসলাম স্বীকার করে। আমাদের মাদ্রাসার এখানে আজগর নামে ভাই এক ভাই শহীদ হয়েছে, আমাদের আমার এক ছাত্র এফতা পড়তো সে শাহাদ বরণ করেছে, প্রায় 3-4 জন লোক তো আমাদের আশপাশ থেকে শহীদ হয়ে গেল। তো আমাদের হিসাবে মতো প্রাথমিক হিসাবে প্রায় এই ওই দিনে টোটাল শহীদ হওয়ার তালিকাটা প্রায় একদম একুরেট, অর্থাৎ যাদের একদম নাম ঠিকানা সহ, এটা কিন্তু কয়েক ডজন। হ্যাঁ আমরা তো স্পেসিফিকলি তখন বলিনি যে কয়েক হাজার লোক সেখানে মারা গেছে। তো এবং সেখানে দেখেন আমাদের হত্যার উদ্দেশ্যে কিন্তু ওইটা কিন্তু পরিচালিত হয়েছিল, কিন্তু আমরা আত্মরক্ষা করার কারণে কিন্তু হত্যার ইয়েটা কিন্তু কমে আসছে। তখন আমরা চিন্তা করলাম যে এদের সাথে আমরা প্রশাসনের সাথে বাড়াবাড়ি না গিয়ে আমরা প্রস্থান করি, আমরা মাঠ ছেড়ে দিই, তখন আমাদের ছেলেরা আত্মরক্ষা করে পিছন থেকে যখন সময় চলে আসছে, সেজন্য হয়তো ওই ধরনের আরো তো হত্যার সংখ্যা নিহতের সংখ্যা হয়তো বাড়ে নাই, নাহলে কিন্তু ওইভাবে যদি অবস্থানটাকে একটা আমরা যদি বাড়াবাড়ি দিকে যেতাম এটা তো বিপুল পরিমাণ আমাদের ইয়েটা বাড়তো। এবং ইতিহাস তো শুধু একদিন কথা বলো না, আরো সামনে অনেকগুলো দিন রয়েছে, ওই দিনগুলোতে ইতিহাস কথা বলবে আসলে কি ঘটনা ঘটেছে অনেকগুলো। আপনি এই আপনার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পৃথিবীর বিভিন্ন সংঘাতময় বিভিন্ন অঞ্চলে যেটা আপনারা দেখছেন গণখবর গুলো পাওয়া যাচ্ছে, বিভিন্ন তথ্যগুলো আসতেছে বিবিসিতে, 100 বছর আগে তথ্য দেওয়া হচ্ছে, 50 বছর আগে তথ্য দেওয়া হচ্ছে। আপনি হয়তো দেখবেন আগামী ইতিহাসে এমনও তথ্যগুলো আসবে যেগুলো হয়তো অজানা তথ্য আমাদের সামনে আসতে পারে। আমরা তো একটা মানে আন্ডার ক্রাইসিস একদম, মানে বলতে হবে আমরা এই অন দা লাইন অফ ফায়ার, একেবারে আমরা বাঘের মুখে রয়েছি। এই মুহূর্তে আমরা কি তথ্য সংগ্রহের পিছনে লেগে যাবো, লেগে গিয়ে আমরা আবার ফিজিবাদের জন্য শিকার হবো, নাকি আমরা আপাতত কোনো আত্মরক্ষামূলক একটা ডায়লগের অবস্থায় গিয়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করার ওই সংগ্রাম আমরা যাবো? এটা পরিস্থিতি আসলে সবকিছু বলে দিবে। তো এই বিষয়টা আপনারা আমাদের চেয়ে ভালো বুঝেন, এটা হয়তো সময় আজকে যতটুকু সময় আমাদেরকে বলছে আগামী দিনে সময়গুলো নেক্সট ফিউচার আমাদের সামনে হয়তো আরো অনেক তথ্য আমাদের সামনে হাজির করতে পারে।
আই থিঙ্ক আসলে বিষয়টা এভাবে দেখা উচিত আমাদের, যে একজন শাহেক যেটা বলেন যে একজন মারা যাওয়াটাও একটা ইয়ে হতে পারে, যে গভর্নমেন্টের যে অ্যাটিচিউড এটাই সবচেয়ে এখানে, মানে তারা একটা ম্যাসাকার করার অ্যাটিচিউড নিয়ে সেখানে গেছিল সেদিন, এটাই হলো
যারা কিন্তু
হয়তো সেদিন 10 জন মরে,
সেদিন যারা মৃত্যুবরণ করেছেন, যারা শাহাদ বরণ করেছেন, এই যে আমাদের ভাষী আবুদ্দিন আছেন একজন আপনার মিশরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু সেদিন শাহাদ বরণ করেছেন, এবং আমার যে ছাত্র আসগার ও সন্দীপ বাড়ি, এরা কিন্তু আমাদের খুবই তরুণদের মধ্যে এবং আলমদের মধ্যে বেশ ভালো সাড়া জাগানো ব্যক্তিরা তারা ছিলেন। ছোটখাটো লোক মারা যায় না, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু শাহাদ বরণ করছে আমাদের, এবং সংখ্যাটা তো খুব কম না আমাদের। এখন 3,000-4,000 বললে সেটা মানবতার ব্যাপার স্যাপার হবে, আর কয়েক যত বললে শত বললে সেটা ছোটখাটো বিষয় হবে, বিষয়টা আসলে এরকম না। আজকে যুদ্ধ অপরাধের বিচারে এতগুলো বড় বড় জাতি ব্যক্তিদের ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে সবার বিরুদ্ধে তো হাজার হাজার লোক মারার অভিযোগ নেই, মাত্র একজন দুজনকে মারার সন্দেহের অভিযোগের ভিত্তিতে আজকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, আগামী আমি যেটা বলতে চাচ্ছি এখানে জোর দিয়ে সেটা হচ্ছে কি, ফিউচার আমাদের অনেক কিছু বলে দিবে, অনেক তথ্য আমাদের সামনে হয়তো হাজির করতে পারে, আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে আমাদেরকে
ইনশাআল্লাহ। আচ্ছা,
এই বিষয়টা মনে হয় আমার আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা ওই 30 লাখের সাথে রিলেট করা যায় আর কি, যে এখন তো চারপাশের বিভিন্ন বিভিন্ন দেশের যুদ্ধ দেখে আমরা দেখছি যে 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, 10 লাখ বা 15 লাখ মানুষ মারা গেল, তো এটা দেখে অনেকে 30 লাখ সংখ্যাটাকে চ্যালেঞ্জ করছে যে এত মরা কি আসলে 9 মাসে সম্ভব কি না। তো সেখানে অপর সাইড থেকে যে আর্গুমেন্টটা আসে, আচ্ছা 30 লাখ না বললো, 3 জনও যদি মরে সেটা তো জুলুম, তো ওরাই আবার এখানে এই 2,500 গাছ কাটা এসব নিয়ে নানা রকম ইতং বিতং করছে।
কারণ হলো অধিকার, অধিকার নামে যে একটা সংস্থা ছিল, আদিলুর রহমান সিও ছিল, তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, তো ওখানে তো কনফার্ম বলছে যে 2,500 মিসিং এবং 61 জনের নাম ওরা লিস্ট দিচ্ছে, ওদের পিডিএফ রিপোর্টটা এখনো গুগল করলে পাওয়া যায়, 61 জন। ওরা ওদের ওরা একটা থার্ড পার্টি অর্গানাইজেশন, যাদের আসলে কম এই ঘটনার সাথে সরাসরি সম্পর্ক নাই, ওরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করে 61 জনের নামে একটা তালিকা দিছে, যেটা রিপোর্টের জন্য ওদের পার্সিকিউট করা হয়েছে, ওদের সিইওর পার্সিকিউট করা হয়েছে। সো এই নাম্বার অফ ডেথস আসলে সবার কাছে সেমন সেম গুরুত্ব রাখে না। আমার এক ডিস্ট্যান্ট রিলেটিভ ছিল, একটা এই মেয়ের কিছুদিন পর একটা অনুষ্ঠানে গিয়ে উনি সরাসরি বললো যে ওদের কেউ মারা যায় নাই। সো এই সেকুলার বা এই টাইপের লোকদের মাঝখানে কিন্তু এখনো সেই ইট আছে যে সবাই রং মেখে শুয়েছিল, হ্যাঁ এই কথাটা সত্যি, সবাই অ্যাক্টিং করছে। সো এই এই জিনিসটা আর কি এখনো আমরা মানতে পারি না, কিন্তু আমরা ফর শিওর আমরা ভিডিওতে দেখছি একটা ছেলে কাঁপতে কাঁপতে মারা যাচ্ছে গুলি খাওয়ার পর।
আমার সাথে সংশ্লিষ্ট তো কয়েকজন তো আমার আমার রুম থেকে গিয়ে তো তারা সাহায্য করছে একদম, আমি এখন যে বিল্ডিং থেকে সাক্ষাৎকার দিচ্ছি, এই যে বিল্ডিং এ বসে সাক্ষাৎকার দিচ্ছি, আমার পাশের রুমেই আব্দুল ওয়াহাব নামে এক ভাই ছিল, আব্দুল ওয়াহাব, সে এখানে আমাদের এফতা বিভাগে ইসলামিক আইন বিভাগে পড়তো, সে এখান থেকে গিয়ে শাহাদত গ্রহণ করছে, এবং আরেক ভাই আসগর, সে আমাদের ছাত্র ছিল, সে অবশ্যই এখান থেকে যায় নাই, সে তার জায়গা থেকে গিয়েছিল, সে শাহাদত গ্রহণ করছে। আরেক ভাই আমাদের শিহাবুদ্দিন, উনি আমাদের খুব পরিচিত ব্যক্তি, আমি তো 3-4 জনের তো একদম যারা একদম আমার সাথে ব্যক্তিগত তারা রিলেটেড ছিল, তাদের যেতে তো রং মাখামাখি এগুলো মিথ্যাচার, এরা তো এগুলো। আমি একটা কথা বলবো যে ফিউচার আমাদের সামনে অনেক কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি বা দুর্ঘটনার বিষয়টা কিন্তু মুখ্য বিষয় না, ইসলামে কয়েকজন ব্যক্তি শাহাদত বরণ করেছে যুদ্ধগুলোতে সেটা কিন্তু দেখার বিষয় না, কিন্তু কোরআন যে একটা সামগ্রিক তৌহিদের বিপ্লব নিয়ে এসেছে, এই বিপ্লবটা কতটুকু সাকসেসফুল হতে পেরেছে, এটা কতটুকু মানব জাতির জন্য সমাধান হিসেবে সেটা তার অবস্থানকে তৈরি করতে পেরেছে, এটা দেখার বিষয়। এখানে আমাদের দেখার বিষয় মারা গেল, এটা যে আমাদের জন্য বড় দেখার বিষয়, মানসিক সংঘাতের যে একটা মেরুকল তৈরি হয়েছে, এবং যে একটা সামগ্রিক ইসলাম বিপ্লবের জন্য যে আমরা একটা সুদূর প্রসারী একটা যে চিন্তা ভাবনা করছি, এই জায়গার মধ্যে আমাদের আদর্শিক মনোবলটা কতটুকু, আমাদের চিন্তা কতটুকু, আমাদের পরবর্তী গোলটা কি, আমাদের এই আমাদের নিয়তটা কতটুকু সহি, আমাদের তৌহিদের চেতনা কতটুকু সক্রিয়, এবং এবং এই চেতনাটা কতটুকু আমাদের জনগণের মধ্যে এটা আমরা তাদের অন্তরে এটাকে আমরা ওইভাবে সক্রিয় করতে পারতেছি, এইটা দেখার বিষয়। আমাদের আন্দোলনের কোয়ালিটি আসলে দেখার বিষয়, আন্দোলনের বিভিন্ন
আন্দোলনের মুভমেন্টের আসলে মানে অবজেক্টিভটা লক্ষ্য লক্ষ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই অর্থে।
জি 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 জি, এটা আমাদের দেখার বিষয়, ওইদিকে আমাদের ফোকাসটা বেশি থাকা উচিত, মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আমরা আসলে আমাদের আসল উদ্দেশ্যটাকে আমরা কতটুকু হাজির করতে পারছি এখানে। বিশেষ করে বাংলাদেশ তো আমি আগে বলেছি যে এখানে আসলে যারা ইসলামপন্থী, আমি আমাদের দায়িত্বশীল এটা বলতে চাই যে আমাদের মধ্যে চিন্তার বিভিন্ন সীমাবদ্ধতা আজকে দুঃখজনক এটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমরা আদর্শিক জায়গাটাকে, আদর্শিক বয়ানটাকে, তৌহিদের বয়ানটাকে, শত্রু মিত্র তত্ত্বের যে বয়ান, ওয়ালা বারার যে বিষয়গুলো, আমরা মনে হয় ওগুলোকে আমরা ওইভাবে কিন্তু এখনো জনগণের সামনে আমরা আনতে পারতেছি না। আমাদের আমাদের রাজনৈতিক এই এটাই যেন বারবার আমাদের সামনে বেশি চলে আসে, রাজনৈতিক এই বয়ানটা হয়তো বেশি চলে আসে আমাদের। তো ওইদিকে আমাদের ফোকাসটা সবার বেশি হওয়া উচিত। আমার সর্বশেষ মেসেজ আপনাদের প্রতি এটাই যে আমাদের মূল যে তৌহিদের চেতনার জায়গাটা এবং যে ইসলামের যে সংগ্রামের যে দাওয়া, জিহাদ, নিয়া, হিজরা এবং ওলা, এই বিষয়গুলো বেশি আমাদের প্রমোট হওয়া উচিত এবং এই মেরুকরণটা আরো স্পষ্ট হওয়া উচিত। রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে আমাদের কোনো সমাধান আসবে না। আমি মনে করি আমাদের একটা আদর্শিক মেরুকরণের মাধ্যমেই এই একটা সমাধান আসবে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, হেফাজত ইসলাম বা আমরা ব্যক্তিগত আমি আমরা শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করি না, আমরা পুরো অঞ্চল, অঞ্চল আন্তর্জাতিক পুরো এলাকা নিয়ে নিয়ে আমরা চিন্তা করি যে পুরো অঞ্চলে মুসলমানদের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে।
আচ্ছা শেখ, একটা এবার একটা প্রশ্ন করি, এটা ডিফারেন্ট একটা আলোচনা, সেটা হচ্ছে আপনার পাঁচই মে, পাঁচই মেটা আসলে আমাদের জন্য একটা একটা ইতিহাস, আমাদের একটা গর্বকর মতো একটা ইতিহাস, যে আমরা তখন জালেমের বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিয়েছিলাম। বাট পাঁচই মের পরে হেফাজত ইসলামের ব্যাপারে যে একটা এক্সপেকটেশন থাকে মানুষের, সেটা কিছুটা ভাটা পড়ছে। আমি যদি বলি,
জি জি,
একটা কিছু অভিযোগ আসতেছে এবং অভিযোগগুলো আসলে আমরা ফেলে দিতে পারি না, এবং অভিযোগগুলো ঠিক এভাবে বলা যায় না যে হেফাজত শত্রুতা করতেছে। লাইক অনেক সময় জামাত ইসলামী বা বিএনপি থেকে জাস্ট টিপিক্যাল কিছু কথা বলে দেয়, এই হেফাজত, এই হেফাজত সেই না। আমি বলতে চাচ্ছি, মনে করেন কিছু অভিযোগ আসতেছে একদম সাধারণ মানুষের মন থেকে, সাধারণ শিক্ষায় শিক্ষিত মুসলিম যারা বা একদম নর্মাল মুসলিমদের কাছ থেকে, তাদের কাছ থেকে একটা অভিযোগ বা একটা পারসেপশন দাঁড়ায় গেছে এরকম যে হেফাজত কি সরকারের সাথে যে দৃঢ়তার অবস্থান ছিল সেই পাঁচই মে সেটা থেকে সরে আসছে। কারণ কিছুদিন বেশ লাস্ট 2-1 বছর ধরে হেফাজতের সাথে গভর্নমেন্টের একটা রিলেশনশিপ ডেভেলপ করছে। আমরা যদি দেখি আল্লামা সুফি যে কমি সনদ অনুষ্ঠানে আল্লামা সুফি গেছেন, অনেকে বলছেন এটা যদি কমি মাদ্রাসার সনদের বিষয় হতো তাহলে আল্লামা সুফি কেন গেলেন? উনি তো অনেক বড় মাপের একজন আলেম, উনি ওনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দিতে পারতেন। তো এটা কি ইন্ডিকেট করতেছে যে হেফাজত আসলে পাঁচিমের বিষয়টাকে কাইন্ড অফ ভুলে গেল, বা এটাকে তার আসলে সম্মান বা মর্যাদা না দিয়ে গভর্নমেন্টের গভর্নমেন্টের কন্ট্রোলে চলে যাচ্ছে কিনা, এই ধরনের একটা আলোচনা এটা আসতেছে আমাদের ভাইদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে, এটা কি আসলে হচ্ছে কিনা, বা আসলে হেফাজত কি তার অবস্থান থেকে সরে গেছে কিনা, কম্প্রোমাইজ করছে কিনা, এটা নিয়ে একটা জনমনে একটা সন্দেহ বা একটা ইয়ে, এবং সার্টেন কিছু অ্যাক্টিভিটিস এর কারণে জিনিসটা সন্দেহটা হচ্ছে। কমিশনত এটা একটা প্লাস আরো ধরনের আরো কিছু বিষয়ে আমরা এরকম দেখি, বা দেখা গেছে অনেক সময় হেফাজত ইসলামের বা কমি আলেম ওলামাদের মুখে একটা উচ্ছ্বসিত প্রশংসা গভর্নমেন্টের। এখন আমরা বিষয়টা এমন না যে একটা গভর্নমেন্ট ভালো কাজ করলে আমরা সেটাকে খারাপ বলবো, সেটা আমরা বলতেছি না, কিন্তু ওই যে একটা প্রশংসা উচ্ছ্বসিত মন থেকে একটা প্রশংসা আসতেছে, তখন তখন একটা সম্মান হয় যে আরে ওনারা কি তাহলে গভর্নমেন্টের সাথে অ্যালাই করে ফেললো, গভর্নমেন্টের সাথে এক হয়ে গেল। এই ব্যাপারটা আপনি আসলে মানুষের সামনে, মানুষের এই অভিযোগ অভিযোগ বলতে পারি বা একটা সন্দেহ বলতে পারি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে উত্তর দিবেন?
জি দেখুন, আমি হেফাজত ইসলামের দায়িত্বশীল এটা আমার পরিচয়, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম এবং আমি একজন মুসলিম আলেম, মুসলিম দাই, এটা আমার বড় পরিচয়। এখানে আমাকে সত্য কথা বলতে হবে, আমি হেফাজত পক্ষ হয়ে হেফাজত কোনো মিথ্যাচার যদি হয়ে থাকে সেটাকে এই প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে সত্য কথা যেটা সেটা হলো যে হেফাজতের নামে যে সরকারের সাথে যে রিলেশনের যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো ওই অভিযোগগুলোর এই যেভাবে প্রচার করা হচ্ছে তার কিন্তু আংশিক কিছু সত্যতার এই মতো কিছু জিনিস দেখা গেল, কিন্তু এখানে বাস্তবে যখন আমরা একটু পুরো বিষয়টা যখন দেখবো তখন এখানে বিষয়টা একটু ভিন্ন দিক থেকে আমাদেরকে একটু মূল্যায়ন করতে হবে। আমি একটু উদাহরণ দিলে বিষয়টা আপনি বুঝতে পারবেন, যেমন নাকি কমিশনদের স্বীকৃতির বিষয়টা, কমিশনদের স্বীকৃতির বিষয়টা মোটেও কিন্তু একটা আতাতের বিষয় না, এটা হচ্ছে আপনার এই আগের ধারাবাহিকতার একটা অংশ। বিগত 4 দল আমলে প্রধানমন্ত্রী যখন ম্যাডাম খালেদা জিয়া যখন ছিলেন, তখনই কিন্তু তার ক্ষমতার শেষ পর্বে, শেষ বৎসর কমিশনদের স্বীকৃতির গ্যাজেট কিন্তু প্রকাশ হয়। আওয়ামী লীগ সরকার জাস্ট এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে, তার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে দেখলো, আওয়ামী সরকার দেখলো যে বিএনপি তো এটাকে আগে স্বীকৃতি দিয়ে ফেলছে, এখন আমরা যদি এটা একটা আরো একটু আগে নামতে পারি তাহলে সারা রাজনৈতিক তার একটা মার খাবে। তো যে কাজটা বিএনপি 5 বছর মাথায় করছে, আওয়ামী লীগ সরকার সেটা এসে করলো এই আপনার 7 বছর বা 8 বছরের মাথায় করলো। তো এটা কিন্তু অতীতের ধারাবাহিকতার অংশ, এবং আমি নিশ্চিত একথা বলতে পারবো যদি বিগত 4 দলীয় জোট আমলে যদি গ্যাজেট পাস না হতো বা স্বীকৃতির প্রাথমিক এই আইনগত ভিত্তি স্থাপিত যদি না হতো, মানে আমাদের কমিশনের স্বীকৃতির, আওয়ামী লীগ সরকার কিন্তু এটা কখনো এই এজেন্ডা হাতে হাতে নিত না, এটা আমাদের অনেক ইতিহাস জানা নাই বিধায় আমরা এটাকে মনে করছি এটা আওয়ামী লীগের এজেন্ডা। এটা মোটো আওয়ামী লীগের এজেন্ডা নয়, এটা আগেরই ধারাবাহিকতার অংশ, এটা বহুদিনের একটা প্রয়াস ছিল। এখানে যদি কবিরা যদি একটা তার অধিকার পেয়ে যায় সেটাকে আদাত কেন বলা হবে? আপনার এই কোঠা আন্দোলনে ছেলেদের ছাত্রদের দাবি মেনে নিল সরকার, তো এটাকে কি আদাত বলা হবে? বিভিন্ন সময় সরকার বিভিন্ন সংস্থাগুলো বা সংগঠনের শ্রমিকদের আন্দোলন মেনে নিতে, এটাকে আদাত বলা হবে? এখানে কিন্তু বিষয়টা আদাতের বিষয় এখানে নাই। দুই নম্বর বিষয়, এখানে আমাদের এটা আমি স্বীকার করবো আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা রয়েছে। আসলে হেফাজতে ইসলাম একটি সামাজিক দল, ধর্মীয় এই স্পিরিচুয়াল আবহাওয়াটা এখানে একটু বেশি। জামাত ইসলামী বা আওয়ামী লীগ বিএনপির মতো এখানে সাংগঠনিক সিস্টেমটা এখানে দুর্বলতাটা আমার স্বীকার করতে হবে, যার কারণে জাতির সামনে ব্রিফ দিয়ে বক্তব্যগুলো এখানে হয়তো আনার সুযোগ এখানে হয় না। আপনার প্রধানমন্ত্রীর সাথে আল্লাহ মাহমুদ শফি সাহেবের যে বৈঠক, হ্যাঁ এটা অনেকে বলেন যে হুজুর না গিয়ে অন্য কেউ গেলে হতো, হজরত সেটা গিয়েছেন তার ব্যক্তিগত উদ্যোগের জায়গা থেকে। হুজুরের ওখানে যাওয়াটা কিন্তু এটা মনে করার কোনো অবকাশ নেই যে হেফাজত ইসলাম তার 13 দফা ওখানে গিয়ে মুস্তাকা দিয়ে আসছে। আপনি দেখবেন হেফাজত ইসলাম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ওই দিনে কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তারা কিন্তু ছিলেন না। এই কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী হারাদারের বাতাসে গিয়েছিলেন, এটাও কিন্তু একটা অনানুষ্ঠানিক সফর ছিল। ব্যক্তিগতভাবে একজন আমির বা একজন সাংগঠনিক দায়িত্বশীল তার সাথে সরকারের একটা যোগাযোগ হতে পারে বা একটা সৌজন্যতা হতে পারে, সেটা কিন্তু একটা সংগঠনের এই সাথে যোগাযোগ ওইটাকে ধরা হবে না। এখন পর্যন্ত সরকার আমাদের 30-40টা মামলা, একটা মামলা কিন্তু সরকার কিন্তু প্রত্যাহার করে নেয়, তাহলে এখানে আদাত হলো কোথায়? এখানে এখনো আমাদের আমার নিজের মামলা রয়েছে, এখনো যারা হেফাজত দায়িত্বশীল রয়েছে সবাই কিন্তু এটা রাষ্ট্রীয় আইনে তাদেরকে পলাতকে বলা হবে, যদিও তারা হয়তো সরকার জনগণের সিম্পেথির কারণে তাদেরকে হয়তো হয়রানি করছেন না। এবং আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব আল্লাহ মজিদ দমনগুড়ি এখনো তার হাতে পাসপোর্ট পান নাই, তিনি এখন বিদেশ যেতে পারেন না, অমরাতে যেতে পারেন না, তাহলে এখানে আতাদের বিষয়টা হলো কোথেকে? এখানে তো আরেকটা বিষয় এখানে আপনাদের আমরা স্বীকার করতে হবে, সেটা আমি এই আল্লাহকে হাজির রেখে এটা বলতে চাই, যেখানে যে সমস্ত কিছু ব্যক্তি বিশেষ এরা যদি কেউ যদি আতাত করে থাকে, সেটা কিন্তু ইসলামের ইতিহাসে বারবার কিন্তু মুনাফিকই একটা চরিত্র সবসময় ছিল। এনা ফাঁকের চরিত্রের মাধ্যমে কিন্তু ইসলাম আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা রসুল্লাহ সাল্লামের জামানায় ছিল, এখওয়ান আন্দোলনও নেফাকের ঘটনা ঘটেছে, এবং এই উপমহাদেশ ও খতমুল নবুয়ত আন্দোলন বা ব্রিটিশ আন্দোলনে, পাকিস্তান আন্দোলনে এবং পরবর্তী আন্দোলনগুলো তো দেখা গিয়েছে। এখানেও কিছু দুষ্ট চরিত্রের লোক যাদের মূল পরিচয় হেফাজত না, তারা একটি নিজস্ব আর্থিক বা পারিপার্শ্বিক অথবা স্বার্থগত কিছু উদ্ধারের জন্য তারা ব্যক্তিগত জায়গা থেকে তার স্বার্থ সিদ্ধির জায়গা থেকে যদি সে আঘাত করে থাকে, এই দায় দায়িত্ব বা তার বোধটা কিন্তু আমাদের বৃহত্তর সংগঠনের উপর সামগ্রিকভাবে কিন্তু এটা আসে না, এই দায়িত্ব এই দায়িত্ব আমাদের বর্তায় না। এবং এই বিষয়টাকে আমরা নিজেরাও ঘৃণা করি, আমাদের মাস পিবিলিটাকে ঘৃণা করে, আমাদের সংগঠনের সকল বড় দায়িত্বশীল সেটাকে ঘৃণা করে। জনগণ আমাদের আশ্বস্ত থাকতে পারে যে আমাদের সংগঠনের যারা মূল যারা দায়িত্বশীল, যারা মূল দায়িত্বশীল, যারা এই একটা ইমানি সংগ্রামকে যারা আসল জায়গায় নিয়ে যেতে চায়, মুখলিস ব্যক্তিবৃন্দ আলহামদুলিল্লাহ এখন তারা নেফাক থেকে মুক্ত রয়েছেন, এবং কিছু ব্যক্তি যারা ড্রিল হচ্ছে বা পথ থেকে বিচ্যুত হচ্ছে, জাতি তাদের পরিচিতি স্পষ্ট, এইগুলো কোনো আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না। এগুলো বিভিন্ন আন্দোলন হয়ে থাকে, হতাশার কোনো কিছু নেই। রসুলের আন্দোলনে উহদের ময়দানে বড় একটা কাফালা শুনে আসছিল মোনাফিকদের, তাতে আন্দোলন নিস্তেজ হয়ে যায় না। আমাদের আন্দোলন আত্মাদের ঘটনাতে লিপ্ত হয়ে থাকে অথবা অর্থনৈতিক স্বার্থের সাথে লিপ্ত হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলন ইনশাআল্লাহ আল্লাহ প্রভাবিত করবে না। এই কথা আমরা এই জন্য বলে দিচ্ছি যে নেফাক ইসলামের ইতিহাসে অতীতে ছিল, আগামীতেও থাকবে, বর্তমানও নেফাক একটি ভয়ঙ্কর উপসর্গ হিসেবে ইসলামী আন্দোলনগুলোতে বিদ্যমান থাকতে পারে, শুধু শুধু হেফাজত সব ইসলামী ধারাগুলোতে দলগুলোতে সেটা কিন্তু বলা উচিত এই কথাটা। এটা এমন না যে একদম আমি হেফাজত করি বিদে এই সমস্ত কথা এড়িয়ে যাবো, সেটা এরকম নয়। এটা আমরা যারা করে তাদেরকে আমরা সতর্ক করছি এবং জনগণকে আশ্বস্ত করছি যে ওই নেফাকের জায়গাগুলো আমাদের বিরুদ্ধে আন্দোলন ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত করবে না আমাদের ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ। আচ্ছা, আর আসলে আমাদের অনেক প্রশ্ন ছিল, এমন আমরা শেষের দিকে চলে আসছি প্রায় যেহেতু। আচ্ছা, যে লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, যদি বলা হয় যে হেফাজত কি আসলে তার শহীদদেরকে সম্মান করতে পেরেছে কিনা, 5ই মে যারা শহীদ হয়েছে শহীদ ভাই তাদের মর্যাদা সম্মানে আসলে হেফাজতের ভূমিকাকে পালন করতে পারছে বা আসলে ভবিষ্যতে করতে পারবে কিনা, আপনি কি মনে করেন?
হেফাজত ইসলামের যে সমস্ত ভাইয়েরা শহাদত করেছেন, আমরা তো ব্যক্তিগতভাবে তাদের অনেকের বাড়িতে আমরা গিয়েছি, বিশেষ করে আমার এলাকায় যতটুকু পুরো চট্টগ্রাম শহর, চট্টগ্রামের বাইরেও আমরা ব্যাপকভাবে তাদের কাছে ত্রাণ এবং সাহায্য সহযোগিতা আমরা গিয়েছি, এবং আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব যারা সামর্থ্য তাদেরকে আমরা বলেছি নিয়মিত সাহায্য সহযোগিতা করার জন্য। হেফাজতের ফ্রন্ট থেকে তাদেরকে ব্যাপক সহযোগিতা করা হয়েছে। একটা কথা আমি আপনাকে আগে বলেছি যে একটা সাংগঠনিক দুর্বলতা এখানে আছে, সেটা কিন্তু লুকানোর কোনো বিষয় না। এই সংগঠনটা আসলে এই অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর মতো এত সুসংগঠিত না, যার কারণে সাংগঠনিক কিছু দুর্বলতার কারণে কিছু কিছু বিষয় এখানে একটু শূন্যতা সৃষ্টি হয়। যেমন নাকি যে সরকারের সাথে আতাতের যে বিষয়টা, অনেকে যে আতাত মনে করতেছে একটা সাধারণ বিষয় অনেক সময় আতাতের উদাহরণ হিসেবে আসতেছে, এই বিষয়গুলো আসলে সাংগঠনিক কিছু হয়তো দুর্বলতার কারণে। অ্যাকচুয়ালি কিন্তু শহীদদেরকে যথাযথ শ্রদ্ধা করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে, তবে তার যে একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে তাদের শহীদদের পরিবারদের পরিবারগুলোকে দেখাশোনাকে দেখাশোনা, তাদের পরিচর্যা, তাদের খোঁজখবর, তাদের সন্তানদেরকে একটা একটা ফ্রেমে নিয়ে আসা, একটা সেবা আর একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসা, তার যে একটা স্ট্রংলি একটা সাংগঠনিক একটা ধারা, সেটা হয়তো একটা দুর্বলতা আছে। ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত উদ্যোগে হেফাজতের ব্যক্তিরা কিন্তু তাদের খোঁজখবর রাখতেছেন, আমরা খোঁজখবর রাখতেছি, আমি একজন শহীদের নামে একটা মাদ্রাসা দিয়েছি, সেটাকে আমি নিজে তত্ত্বাবধান করি, দেখাশোনা করি, আর অনেক ভাইরা আমাদের দেখতেছেন। আর একটা জিনিস আপনাকে আমরা সর্বশেষ বলবো যে হেফাজতকে বুঝতে হলে মূলত দেয়াবন্দ আন্দোলন চরিত্রটা বুঝতে হবে। দেয়াবন্দ আন্দোলন এবং কমি আন্দোলনটা হচ্ছে একটা নিরীহ চরিত্র, এটা এই নিম্ন মধ্যবিত্তের একটা নিরীহ চরিত্র, এবং এটা একটা এই চরিত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু একটা সামাজিকতা, এটা একটা সামাজিক আন্দোলন, যে কারণে এখানে মধ্যবিত্ত সংগঠনগুলোর মতো এখানে ওইভাবে সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক একটা কাঠামো, অর্থনৈতিক একটা কাঠামো এখানে খুব দুর্বল। সেজন্য হয়তো অনেকগুলো সামাজিক রাজনৈতিক কাজগুলোকে সুচারুভাবে হয়তো এখানে পরিচালনা এখানে করা যায় না। তবে আপনারা দোয়া করেন যাতে একটা ভালো একটা ফ্রেম এখানে দাঁড়ায়, একটা সাংগঠনিক একটা কাঠামো এখানে তৈরি হয়, এবং একটা সুন্দর একটা সিস্টেম এখানে সৃষ্টি হতে পারে, এটা যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো আশা করি এই একটা বিষয় শেষে এটাও বলবো যে হেফাজত মানে শুধু খালি এই সাংগঠনিক কিছু ব্যক্তির নাম না, হেফাজত মানে শুধু একটা সাংগঠনিক শুধু কাঠামোর নাম নয়, হেফাজত মানে জনগণের, গণমানুষের, বিশেষ করে আলেম ওলামা দিনদার যে সাধারণ তবকা, আমাদের ছাত্র শিক্ষক, এদের যে একটা গণ সেন্টিমেন্ট, এটা কিন্তু হেফাজত, এটা কিন্তু আসল মূল হেফাজত। যারা রক্ত দিয়েছে তারা আসলে হেফাজত, যারা কারাগারে গিয়েছে তারা আসলে হেফাজত, যারা এখনো নির্যাতনে পীড়িত তারা আসলে হেফাজত, যারা ছাত্র ছাত্রীরা একদম নিঃস্বার্থ তারা গিয়েছিল নিরীহ শ্রেণী, তারা কিন্তু আসলে হেফাজত। ওই জায়গা থেকে কিন্তু একটা বিরাট সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ হেফাজতের, এবং অবশ্যই শহীদরা তাদের কাছে স্মরণীয়, বরণীয়, শহীদরা সবসময় তাদের কাছে মর্যাদার ইয়ে, তাদের জন্য আইডল, তাদের জন্য মডেল হিসেবে থাকবে ইনশাআল্লাহ আজিজ। বাকি আমি তো সাংগঠনিক দুর্বলতার কথা বলেছি, হয়তো সাংগঠনিক দুর্বলতার কারণে বিষয়গুলোকে সিস্টেমেটিক্যালি ওইভাবে হয়তো আনা যাচ্ছে না।
আপনাদের লাখন বাজার মাদ্রাসায় আপনার মনে হয় অনেকগুলো ওই যে দার্সে কোরআনের আয়োজন,
জি জি রমজান বলে আমরা একটা ইভেন্টের আয়োজন করছি, আমরা দার্সে কোরআন শিরোনামে, শিরোনাম একটাই কিন্তু, এরপর দিনের বেলা দুটি এবং রাত্রে বেলা একটি, তিনটি ইভেন্ট আমরা আপাতত আজকে ভাগ করেছি। এটা আপনারা সবাইকে দাওয়াত দিয়ে দিবেন, সবাইকে দাওয়াত পৌঁছিয়ে দিবেন, এবং রমজানের জন্য আমরা অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, রমজানের প্রস্তুতির দাওয়াতও সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই যেন আমরা আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, সামাজিক সব রকম প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি, সেই দাওয়াত আপনাকে জানাচ্ছি। এবং আমি আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা জাতির ক্রান্তি লগ্নে একটা খুব সেন্সিটিভ বিষয় আপনারা আজকে আলাপ তুলেছেন, আমি চাই যে এর মাধ্যমে কিছু সঠিক কথা, সঠিক বার্তা যাদের কাছে পৌঁছুক, এই জন্য আপনাদেরকে আবারও জাযাকাল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম বারাকাল্লাহু ফিকুম।
আলহামদুলিল্লাহ, আচ্ছা তাহলে শেখ অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আপনি আমাদের পডকাস্টে আবার আসবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে। আমাদের লিসেনার ভাই এবং বোন যারা আছেন তাদের জন্য প্রত্যেকবার মতো এবার রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/themuslimglass এবং ওয়েবসাইট হচ্ছে www.themuslimglass.com। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।